প্রধান অতিথি আমাদের উস্তাদ এই জামে ইসলামের দরবার মাদ্রাসার প্রধান মুরব্বী এবং বাংলাদেশের হাজার হাজার ওলামায়ে কেরামের শায়খ এবং উস্তাদ মুহিউদ্দিন শাহ আবুল হাসান রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা বহু মাদ্রাসা শেখুল হাদিস হযরত আল্লাহ হযরত মুফতি মনসুরুল হক সাহেব দামত বরকাতুল আলিয়া তিনি এখনই আমাদের মাঝে বয়ান করবেন। আমরা মেহরবানিতে ধৈর্য সহকারে হযরতের বয়ান শুনব। আমরা হযরতের বয়ান শুনে সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করব। আমরা একটু সামনে চলে আসি, মাঝে ফাঁকা জায়গা পুরা করে আমাদের লোক সামনে সুন্দর তরিকে আমরা বসি। মেহরবানি করে জমে জমে বসি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান।
এই বাম পাশে খালি আছে, এদিক খালি আছে,
এখানে খালি আছে, একটু আগায় যাই,
এদিক আগায় আসো।
মেহরবানি করে আগায় আসি।
সুন্দর তরিকায় বসি আমরা, সুন্দর তরিকায়। লোক বেশি দরকার নেই, সুন্দর তরিকার দরকার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون فقال النبي صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم فنحن على ذلك من الشاهدين الشاكرين بارك الله لنا وإياكم بالقرآن الحكيم محترم صدر جلسة কাবিল এহতরাম ওলামা হজরাত, তলাবায়ে কেরাম বা আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমাদের এই বর্ষাকে কবুল করেন এবং আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত লিখে দেন, হেদায়াতের ফয়সালা করেন। অনেক রাত হয়ে গেছে, আপনারা বিকাল থেকেই বয়ান শুনতেছেন, আমি সংক্ষেপে দুই তিনটা কথা বলব, এরপরে দোয়া হয়ে যাবে। টেবিল ঘড়ি থাকলে রাখবেন, কত বড় মুশকিল। আচ্ছা ঠিক আছে, প্রথম কথা এই, কোন ভূমিকা এখন দেওয়ার সময় নেই, সরাসরি আমি আমার বক্তব্যে চলে যেতেছি। প্রথম কথা এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন ইজ্জত কার জন্য। আল্লাহ বলেছেন ইজ্জত আমার জন্য, আল্লাহর জন্য। দুই নম্বর, আমার রসুলের জন্য। তিন নম্বর, মমিনদের জন্য। ইজ্জত সম্মান কার জন্য? আল্লাহ, আল্লাহ রসুল, মমিন, এর বাইরে কারোর জন্য কোন ইজ্জত নেই। আপনি মনে করতে পারেন যে আমেরিকার প্রেসিডেন্টের অনেক ইজ্জত, লন্ডনের রানী এলিজাবেথের অনেক ইজ্জত, আপনি মনে করতে পারেন, আপনারা কে মানা করবে? তো মানা করবে, কিন্তু এটা মনে করে আপনিও ইন্টারন্যাশনাল গাদা হইলেন আর আপনার সাথে যারা একমত হল তারাও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন গাদা হয়ে গেল। এই কথার পক্ষে কোন দলিল নেই, আমেরিকার প্রেসিডেন্ট হলে তার ইজ্জত, এর পক্ষে কেউ কোন কোরআন হাদিস পেশ করতে পারবে? আছে কারো কাছে? আমেরিকার প্রেসিডেন্ট থেকে বাংলাদেশের একজন ঠেলা গাড়ি চালানো ওয়ালা মমিন আল্লাহর কাছে বেশি দামি, বিশ্বাস হয়? আমেরিকার প্রেসিডেন্টের মতো লোক দিয়ে যদি দুনিয়া ভরে যায়, আল্লাহ কেয়ামত কায়েম করতে একদিন দেরি করবেন না। এত নামি দামি লোক, গ্রাজুয়েট, এম কম, বি কম, সি কম, সব কম কম পড়ে আসছে, এরা সব পড়ে আসছে। চলো এদের খাতিরে কেয়ামত একদিন পিছিয়ে দেওয়া হোক, হবে। কিন্তু এই ঠেলাগাড়িওয়ালার জন্য তার দিলে আল্লাহ আছে, এ যতক্ষণ জিন্দা আছে আর আল্লাহর নাম জিকির করতেছে, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন না। এ হল পৃথিবীর টিকে থাকার জন্য ওসিলা, এই কথার পক্ষে দলিল আছে। তা আমার দাবি না এটা, আপনার আমার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইউকাল ফিল আরযি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে আল্লাহ, একজন লোক যতক্ষণ বাকি থাকবে আল্লাহর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন না। কার দাম বেশি হল? হ্যাঁ, আমেরিকার পেন্সিলের দাম বেশি হলো না বাংলাদেশের ঠেলা গাড়ি চালানোওয়ালা মুসলমানের দাম বেশি হলো? মুসলমানের দাম বেশি। বিশেষ করে আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছেন, এটার মৌলিক কারণ হল জমিনে কোরআন হাদিসের চর্চা করা হইতেছে, দিনই মাদ্রাসা কায়েম আছে, তারাও কোরআন হাদিস আলোচনা করতেছে, দাওয়াত তবলিগ চালু আছে, দাওয়াতুল হক চালু আছে, তারাও আল্লাহর জিকির করতেছে। অনেকে জিকির বললে বুঝে সুবহানাল্লাহ 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 এটা বুঝে, এটুক ভুল বোঝে নাই এটা জিকির, সুবহানাল্লাহ পড়াটা কি এটুক সে ভুল বোঝে নাই। কিন্তু এখন যে মাহফিল হইতেছে এইখানে হুজুররা যে কোরআন সুন্নাহর আলোচনা করতেছে এটা জিকির কিনা এইটা কিন্তু অনেকে জানে না, এইটা কিন্তু জানে এটা জিকির। যতক্ষণ আপনি মাহফিলে বসে আছেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতেছেন, যে কোনো আলেম বলুক আপনি জিকিরের মধ্যে আছেন, আপনাকে নিয়ে স্বয়ং রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে ফখর করতেছে। তোমরা এদেরকে বানাইতে মানা করছিলে, এরা খুন খারাপই করবে, ইবাদত বন্দেগি করবে না, এখন দেখো তো কিভাবে বসে আছে। এই জন্য আল্লাহ তাআলা এক আজীব সিস্টেম করছেন, ফেরেশতাদের মানুষ বানাইতে নিষেধ করছিল, মানে পরামর্শ দিছিল, আল্লাহর কোন পরামর্শের দরকার নেই আছে নাকি? কিন্তু মানুষ বানানোর আগে কেন জিজ্ঞেস করছিলেন? আল্লাহর তো পরামর্শ লাগে না, তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সব সমান। তার হেকমত এই বলা হয়, মানুষ তৈরির সময় আল্লাহ এই জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যাতে এই মানুষটার মধ্যে পরামর্শ করে চলার অভ্যাস তৈরি হয়, আল্লাহর মশওয়ারার দরকার নেই। এরপর আমাকে বানানোর সময় আল্লাহ কি করছেন? মশওয়ারার সুরত অবলম্বন করছেন, বুঝছেন না? তাহলে আমি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করি আমার কি করা উচিত? হ্যাঁ, মশওয়ারা করা উচিত। আমাদের নবীদিকে পুরো দুনিয়ার এলেম দেওয়া হয়েছিল, ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সব দেওয়া হয়েছিল, এরপরও তিনি কি করছেন? মশওয়ারা করছেন, মশওয়ারা করছেন, সিদ্ধান্ত চাপায় দেন নাই। আর যেটা ওহি নাজেল হয়েছে ওটা তো ওইরকমই বলতে হবে, ওখানে তো নবীদের কোন হাত নেই যে এই আয়াতটা উম্মতকে বলবেন না, এটা স্টপ রাখবেন, এরকম কোন হাত নেই। ফালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। তো মারাত্মক ধমকি আল্লাহর পক্ষ থেকে, ওহির প্রত্যেকটা কথা হুবহু শোনাইতে তিনি বাধ্য ছিলেন। কিন্তু ওহির বাইরে যত কাজ হয়েছে, উহুদের যুদ্ধ মদিনার ভিতরে থেকে হবে না মদিনার বাইরে যায় হবে, এর তো কোন ওহি নাজেল হয় নাই, এগুলো তিনি কিভাবে করছেন? হ্যাঁ, পরামর্শের মাধ্যমে করছেন, পরামর্শের মাধ্যমে করছেন। আল্লাহ, অনেক সময় নিজের রায়ের বিরুদ্ধেও কাজ হয়েছে। উহুদের যুদ্ধে নবীদের খেয়াল ছিল যেহেতু দুশ্মনের বাহিনী অনেক বড়, আমরা লোক কম, তো মদিনার ভিতর থেকে করলে ঠেকানোটা সহজ। নবীদের নিজস্ব খেয়াল কিন্তু ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করা, কিন্তু যুবক শ্রেণীর যারা ছিল রক্ত টকবক করে। হ্যাঁ, তাল মেলে ওরা সাবধান হয়ে যাও, হ্যাঁ তোমাদের রক্ত টকবক করে, এই জন্য তোমাদের সিদ্ধান্ত দেওয়া সাংঘাতিক। তারা নবীদিকে বলে, না হুজুর, আমরা শৌর্য বীর্য দেখাইতে চাই, যুদ্ধ শহরের বাইরে হইতে হবে। তাদের এত দোষ দেখে হুজুরের নিজের রায়ের বিরুদ্ধে ফয়সালা দিয়ে দিলেন, চলো মদিনার বাইরে খোলা মাঠে কি হবে, যুদ্ধ হবে। নিজের রায় কিন্তু একরকম, সিদ্ধান্ত দিলেন আর একরকম। তাহলে নবীজি মশওয়ারা করে চলছেন কিনা? যদিও এই যুদ্ধে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, 70 জন শহীদ হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে 100-র মতো তীর তলোয়ারের আঘাত লাগছে, 100-র মতো তীর তলোয়ারের আঘাত, পাথরের আঘাত, 100-র মতো। সত্তর জন শহীদ, বাকি সব জখম, কারো হাত নেই, কারো পাও নেই। এরপরও কিন্তু নবীজি কাউকে রাগ করেন নাই। তোমরা এমন একটা পরামর্শ আমার দিলা, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল আর বাকি সবাই জখম হয়ে গেল, আর আমার শরীরে 100 জখম লাগলো, এই সিদ্ধান্ত তোমরা দিলা, এই আপত্তি করেন। মশওয়ারা করে কাজ করছেন, হারি জিতি নাহি লাজ, এখন আল্লাহ যা ফয়সালা ছিল কোন দুঃখ নেই। এটা আল্লাহ কোরআনে নবীজিকে প্রশংসা করতেন, প্রশংসা করতেন। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك আপনার দিলের মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি করছেন, এই রহমতের কারণে আপনি তাদের সাথে এত বড় ক্ষতি হওয়া সত্ত্বেও, মুসলমানদের বাস্তবে কিন্তু কোনো ক্ষতি হয় না, বাহ্যিক ক্ষতি হয়, মুসলমানের পরে কোনো বিপদ আসে না, বাহ্যিক বিপদ আসে। ওইগুলোর প্রতিদানে আল্লাহ এত দেয়, এত দেয়, এত দেয়, তা যদি আপনি জানেন, তা যদি আপনি দেখেন, তাহলে এই মুসিবতটা নিয়ামত মনে হবে। যে কোনো মুসিবতের বদলে আল্লাহ এত নিয়ামত দেয়, ওই নিয়ামত গুলোর দিকে নজর করলে মুসিবতটা নিজে কি হয়ে যায়, নিয়ামত হয়ে যায়। 70 জন শহীদ, একদিক দিয়ে তো ক্ষতি, এতগুলো মুসলমান চলে গেল, নবীজির চাষা সাইদ সোয়াদা বাহ্যিক ভাবে ক্ষতি, কিন্তু আর একদিক দিয়ে এতগুলো লোক শহীদ হওয়া, এটাকে আল্লাহর দরবারে বিরাট মর্যাদা রাখে না, রাখে কিনা? লাভ ইল্লা। তো নবীজি কারোর সাথে কঠোর ব্যবহার করলেন, বিমা রহমতি মিনাল্লাহি লিংতালহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাউলিক, আপনি যদি সেই দিন কঠিন ব্যবহার করতেন, এই লোকগুলো আপনার আশপাশ থেকে ভেঙে দিত। সেদিন যদি আপনি কি করতেন, কঠিন ব্যবহার করতেন, লোকগুলো কি করত, লানফাজু মিন হাউলিক। এই উম্মত কি মানুষ ভাগানোর জন্য? না জমানোর জন্য? হ্যাঁ, ভাগাই দিবে না সামনে জমায় বেচতে নিয়ে যাবে? এ উম্মতের কাজ কি? ভাগানো না জমা করে বেচতে নিয়ে দেওয়া? বেচতে নিয়ে দেওয়া, এই জন্য আমরা চান্দে দেওয়ার কোন ফিকির করি না। চান্দে গেলে কোনো লাভ টাভ নেই, খামাক। আমরা ফিকির করি সাত আসমানের উপরে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রাখছে, ওখানে আমাকেও যাইতে হবে আর হাজার হাজার মানুষদেরকে বুঝে শুনে হাতে পায়ে ধরে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। সাত তো প্রথম আসমানের নিচে, এখানে গেলে কোন লাভ নেই, না অর্থনৈতিক লাভ, না শারীরিক কোন ব্যায়াম হয়, না স্বাস্থ্য ভালো হয়, না দেশের উন্নতি হয়, কিচ্ছু না, শুধু শয়তানি, শয়তানি হয়। আমেরিকা গেছে সাথে? আমেরিকার লোকেরা তো বিশ্বাস করে না, ওরা ধোকাবাজি করছিল রাশিয়ার উপরে উপরে যাওয়ার জন্য। হ্যাঁ, রাশিয়ার উপরে যাওয়ার জন্য ওটা একটা ধোকাবাজি করছিল, আমার পজিশন রাশিয়ার উপরে। কিন্তু পরে ধরা খেয়ে গেছিল। কেমন ধরা খেয়েছিল? ওরা চাঁদে পতাকা গেড়ে যে ছবি আনছিল, পরে লক্ষ্য করা গেল ওই পতাকা লড়তেছে, পতাকা লড়তেছে। তখন লোকেরা বললো চাঁদে তো বাতাস নেই, এই পতাকা লড়ে কিভাবে? তাহলে বোঝা গেল কোন বিরাট চাটিয়াল ময়দানে গাছপালা নেই, ওইখানে পতাকা গাড়ছে, গাড়ি একটা ছবি তুলছে, তুলে কইছে কি এটা চাঁদের ছবি। দুনিয়ারে এমন বেকুব বানাইছে, দুনিয়ারে বেকুব বানাইছে। টুইন টাওয়ারে কে হামলা করছে? কেউ হামলা করেনি, ইহুদিরা করছে। কারা করছে? টুইন টাওয়ারে 3,000 ইহুদির দোকান ছিল, একটা ইহুদিও ওইদিন দোকানে যায়নি। তারা না করবে, ওরা দোকানে যায় নাই কেন? লাখ লাখ লোক মরল, একটা ইহুদিও মরল না কেন? এখন তো সৌদি সরকার সব বড় বড় পোস্টে মুসলমানদেরকে সরায়ে ইহুদি আর হিন্দু বসে দিচ্ছে, ইহুদি অথবা, অথচ কোরআনে এই দুই জাতিকে মুসলমানদের এক নম্বর দুশ্মন বলা হয়েছে। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান للذين آمنوا اليهود والذين أشركوا بصيصر اكنم الدشمن إذا يهود والذين أشركوا لنا مرتي بزوك اغني بزوك اكنم الدشمن كشتن مشتن تو پورا كسا سيريا لئ اي آيات تا سوائن نمبر پرار শেষ পৃষ্ঠার শেষ আয়াত, ছয় নম্বর পারার শেষ পৃষ্ঠার শেষ আয়াত। আপনি ঘরে যায় দেখে নেবেন। টার্কি থেকে সৌদি যখন স্বাধীন হল, সবাই উল্লাস করল, এইবার আব্দুল হক নজদীর হ্যাঁ প্রচেষ্টায় ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কায়েম হবে? ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। সবাই খুশিতে ঈদ পালন করতে লাগলো, কিন্তু একটা লোক দুঃখিত হয়ে গেল। সেই লোকটার নাম হল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানু। তিনি দুঃখিত হইলেন যে এরা মুসলমান ভাইদেরকে শহীদ করে এক রাত্রে টার্কির যত গভর্নর ছিল ওই এলাকায় এক রাত্রে সবগুলো শহীদ করে দিছে। মুসলমান মুসলমান মাইরে এই সৌদি আরব স্বাধীন করছে। সাহায্য নিছিল ইংরেজদের, যারা সৌদি সাহায্য করলো কাদের সাহায্য নিছিল? সৌদি যারা স্বাধীন করল তারা কার সাহায্য নিছিল? ইংরেজদের। এই দৃশ্য দেখার পরে মাওলানা থানবী মন্তব্য করলেন এখান থেকে 70 বছর আগে, এই রাষ্ট্রটা একসময় খ্রিস্টানদের মার্কাজ হবে। সৌদি আরব কি হবে? খ্রিস্টানদের মার্কাজ হবে। গত এক দুই মাসের মধ্যে ওনার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে কিনা, ওনার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে কিনা? সব কাজে মহিলা টাইমে আনতেছে, সব কাজে মহিলা, এবং তাদের চাকরিতে বড় বড় পোস্টে হয় ইহুদি বসাই দিছে না হয় হিন্দু বসাই দিছে। মুসলমান যারা ছিল এই পোস্টে সব সরাই দিচ্ছে। সৌদের দুস্তি এখন মুসলমানদের সাথে নেই, সৌদের দুস্তি এখন ইহুদিদের সাথে আর খ্রিস্টানদের সাথে আর হিন্দুদের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এই হল বর্তমান সৌদির অবস্থা। আল্লাহ যদি হেফাজত না করে এটা ধ্বংস হয়ে যাবে, ইসলামের কিছুই থাকবে না, কিছুই থাকবে না। মাওলানা থানুই বলে গেছে দুস্তুরে মামলাকাত ইসলামী একটা কিতাব আছে থানবীর, এই কিতাবের 152 পৃষ্ঠায় দেখেন কি বলে গেছে। কলন্দর হারছে গুইয়াদ দিদা গুইয়াদ, আল্লাহ আল্লাহ তার বলে ভবিষ্যৎবাণী করে দেখে দেখে বলে, ও তো বর্তমান অবস্থা দেখে নেই, বর্তমান অবস্থা দেখে নেই। 70 বছর আগে বলে গেছে, এখন এসে বাস্তবায়ন হয়েছে। সৌদির দেশ যারা চালায় এরা পড়ে আসে আমেরিকা থেকে, ওখান থেকে ব্রেন ওয়াশ করে আসে, তাদের মাথার মধ্যে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কিছুই থাকে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুক, ইহুদিদের খপ্পর থেকে হেফাজত করুক। তো বলতেছিলাম যে আসল ইজ্জত কাদের, ইজ্জত কাদের? মুমিনদের। কিন্তু শর্ত হল তাদের মুমিন হইতে হবে। শর্ত কি? মুসলমানের ঘরে জন্ম নিছে এই মুমিনকে আল্লাহ তাআলা ইজ্জতের ওয়াদা করে নাই, সাহায্যের ওয়াদা করে নাই। মুসলমানের ঘরে জন্ম নিছে তাই আদমশুমারিতে মুসলমান, পাসপোর্টে মুসলমান, 35 সূত্রে মুসলমান। এই মুসলমানের কোন ইজ্জতের কথা আল্লাহ তাআলা কোথাও ঘোষণা করেন নাই। হইতে হবে, ঈমান শিখতে হবে, বাপের ঈমান বাপকে শিখতে হবে, ছেলের ঈমান ছেলেকে শিখতে হবে। একজনের ঈমান দিয়ে আরেকজন ঈমানদার হবে না, একজনের ঈমান দিয়ে আরেকজনের কোনো কাজ হবে না। নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনে নাই, ছেলের কোনো কাজ হয়েছে
না?
কোনো ফায়দা হয়েছে? লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, স্ত্রীর কোনো ফায়দা হয়েছে? ইব্রাহিম খলিলের আব্বা ঈমান আনে নাই, আব্বার কোনো ফায়দা হয়েছে? আমাদের নবীজির চাচা ঈমান আনে নাই, খাজা আবু তালেব ঈমান আনে নাই, নবীজির বহু খেদমত করছে, কোনো কাজ হয়েছে? আখেরাতে জান্নাত পাবে? একজনের ঈমান দ্বারা আরেকজনের ঈমান হবে না, ঈমান শিখতে হবে। আমার লেখা কিতাবুল ঈমান পড়েন তাহলে প্রাথমিক স্তরের ঈমান হয়ে যাবে, ঈমান শিখা হয়ে যাবে, প্রাথমিক স্তরের ঈমান হয়ে যাবে। কিন্তু আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ঈমানকে পাকাপোক্তা করার নির্দেশ দিচ্ছেন। শুধু ঈমান চান নাই, কি চাইছে? পাকাপোক্তা ঈমান, যে পাহাড় টলতে পারে, হে মুমিন তোমার ঈমান টলতে পারবে না, এত শক্তিশালী ঈমান তোমার লাগবে। ইবলিস মোড়ে মোড়ে বসে আছে তোমার ঈমান চিন্তাই করার জন্য। তোমার ঈমান যদি মজবুত না হয়, যে কোনো বিপদের সময় ইবলিসে ঈমান নিয়ে যাবে, যে কোনো বিপদে। কত কত একজনের একটা ছেলে মরে গেছে, আর ইবলিস তার কলবের মধ্যে সবক দেয়, এই বেটা তুই যে এত নামাজ পড়লি, এত সিল্লা লাগাইলি, আর প্রত্যেক রমজানে উমরায় যাস, আর মাদ্রাসায় প্রত্যেক রমজানে কয়েক লাখ টাকা দেস, এগুলো দিয়ে তোর কি ফায়দা হয়েছে? তোর মাত্র একটা ছেলে এইটা আল্লাহ চোখে পড়ল, আর কত মানুষের দশটা ছেলে এইটা আল্লাহ চোখে পড়ল না, এই তোর খোদার বিচার, এই খোদার ইবাদত করে লাভ কি? বলে না, শয়তানে এই সবকটা দেয়, এই সবক যদি সে গ্রহণ করে তার ঈমান থাকবে। আল্লাহর কোন কাজে ইশকাল করা যায়, আপত্তি করা যায়? লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কোরআন বলতেছে 17 নম্বর পারা, যে মাওলার কাজের ব্যাপারে কারোর আপত্তি করার অধিকার নেই, যে আপত্তি করবে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর কোন কাজে যে আপত্তি করবে সে বেঈমান হয়ে যাবে। অনেক মহিলা বলে ফেলে, আল্লাহ এই কি তোমার বিচার? দুঃখ কষ্ট পায় আর বলে ফেলে কি, আল্লাহ এই কি তোমার বিচার? বলেন নাউজুবিল্লাহ। এইভাবে ইবলিস মোড়ে মোড়ে বসে আছে আপনার আমার ঈমান চিন্তাই করার জন্য। এই জন্য ঈমানটা মজবুত করতে হবে। মজবুত করার তরিকা কি? নবীজি শিখাই দিয়ে গেছেন, শুরু ইসলামে যখন নবীজি মক্কায় ছিলেন, যেই মুসলমান হয়েছে নবীজি তাকে পাঠাই দিচ্ছেন, যাও তোমার গোত্রের কাছে ঈমান ইসলামের দাওয়াত দাও, তোমার গোত্রের কাছে ঈমান ইসলামের দাওয়াত দাও। এই যে দাওয়াত, এটা হল ঈমান মজবুত করার তরিকা। প্রত্যেক কাজের তরিকা আছে। আপনি ভাত রান্না করতে চান, এর আলাদা তরিকা। আবার মুড়ি বানাইতে চান, মুড়ি, এর আলাদা তরিকা। আর চিড়া বানাইতে চান, আলাদা তরিকা। আবার চাইল ভাজি খাইতে চান, চাইল ভাজি না, চাইল ভাজি হচ্ছে ধোকা দেওয়া, চাল ভাজি, এর আলাদা তরিকা। আবার খই খাইতে চান, খই, আলাদা তরিকা। এর এক তরিকা দিয়ে আর এক তরিকা হবে না। বানাইবেন ভাত, তরিকা অবলম্বন করছেন মুড়ির, ভাত হবে জীবনে? প্রত্যেকটা কাজের জন্য তরিকা আছে। আপনি নেক সন্তান চান তো তরিকা আছে, আপনাকে নেক হইতে হবে। এবং তালাশ তোলাশ করে পর্দানিশীন আল্লাহওয়ালা মেয়েকে বিবাহ করতে হবে, তাকে পর্দার ভিতর রাখতে হবে, তারপরে নেক সন্তান পাওয়া যাবে। আপনি নিজে সারা দিন পথে যত মহিলা আছে, হ্যাঁ, সব মোতালা করেন, হ্যাঁ, আবার নিজে বিবাহ করছেন, গার্মেন্টস থেকে একটা মহিলা এনে গার্মেন্টস এর মহিলা বিবাহ করছে, বাজারি মেয়ে বিয়ে করছে, আবার তাম বুজুর্গের দিন থেকে দোয়া আনতেছেন, হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একটা আব্দুল কাদের জিলানি নসিব করে। তা আপনি এক লম্পট আনছেন আর এক লম্পট, এই দুই লম্পট মিলে আব্দুল কাদের জিলানি হবে কোনদিন? হবে তরিকা মতো হয় নাই, তরিকার বাইরে কাজ হবে না। ইমান মজবুত করার তরিকা আল্লাহ শিখাই দিয়েছেন তার হাবিবকে দিয়ে, দাওয়াত লাগাও, দাওয়াত লাগাও, ইমানের দাওয়াত লাগাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে কোনো কথা দাওয়াত লাগাইলে হবে না, যা আল্লাহ নাজেল করছে ওটা দাওয়াত দিতে হবে। আজকাল কারগুজারি শুনে দাওয়াত দেওয়া হয়, কারগুজারির মধ্যে অনেক উল্টা পাল্টা কথাও থাকে, থাকে কিনা, অতিরঞ্জিত কথাও থাকে। একবার আমাদের ভাই ডাক্তার এখলাস সাহেব, হাড্ডির ডাক্তার, বর্তমানে বাংলাদেশের বড় ডাক্তারদের একজন, ওনার নামে একজন কারগুজারি দিচ্ছে, উনি বহু বছর জাপানে ছিল, ওনার হাতে কত লোক জাপানিরা মুসলমান হয়ে গেছে, সবাই সুবহানাল্লাহ বলছে। উনি আমাকে কইলেন এই যে কারগুজারি দিল আমার নামে, আমার হাতে তো কোন লোক মুসলমান হয় না, অথচ এক ভাই আমার কারগুজারি দিল, আমার হাতে অনেক জাপানিরা কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। আমাদের এক এলাকায় এক মুফতি আছে, এই লোকটা ইফতার থেকে মুফতি হয় নাই, মুফত থেকে মুক্তি হয়েছে। কিসের থেকে মুক্ত হয়েছে? মুফত। তার একা তেলাওয়াত ছয় নেই, তার বয়স যদি শোনেন আপনি, তার দাওয়াতে কত লাখ যে বিদেশি লোক মুসলমান হয়েছে আল্লাহ জানে। মানে যত লোক এসে দাওয়াত দিছে সবগুলো মুসলমান ধরে নিছে, যত লোক এসে দাওয়াত দিছে সবারই কি ধরে নিছে, আমি দাদাদের দাওয়াত দিছি সব কি মুসলমান। মানে এত লাখ লাখ মুসলমান কোথেকে হয়, এত দেখা যায় না, হয় দু পাঁচজন তো হয়ই। কারগুজারে শুনে দাওয়াত দিতে পারে নাই, কোরআন বলতেছে বাল্লিগ মা নুজিলা ইলাইকা মির রাব্বিক, তোমা মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজেল করা হয়েছে ওইটা পড়ে পড়ে দাওয়াত দাও। যারা দাওয়াত দিলা তার কিসমতে হেদায়ত থাকলে সে গ্রহণ করবে, তার কিসমতে হেদায়ত থাকুক আর না থাকুক তোমার ইমান আল্লাহ মজবুত করে দিবেন। এই হলো ইমান মজবুত করার তরিকা। সাহাবায়ে কেরাম ইমান মজবুত হয়ে গেছিল, তাই এক বাঘে রাস্তা বন্ধ করে দিছিল, আব্দুল্লাহ ইবনে ওমর যায় বাঘের কান ধরে এক থাপ্পড় দিছে, বাঘ চলে গেছে, বাঘ চলে গেছে। খালেদ ইবনে ওলিদ বিশের বোতল খেয়ে ফেলছে, বিশে কোনো ক্ষতি করে নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস কয়েক হাজারের বাহিনী নিয়ে দরিয়া পার হয়ে গেছে, স্রোত প্রবাহিত ছিল, দরিয়ার উপর দিয়ে চলে গেছে, দরিয়া তাদেরকে ডুবায় নাই। মিশরের নীল দরিয়া শুকাই গেল, দ্বিতীয় খলিফা উমার ইবনুল খাত্তাব নীল দরিয়ার নামে চিঠি লিখে দিলেন, নীল দরিয়া পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আমরা পারবো নীল দরিয়ার নামে চিঠি লিখতে? আমরা তো আগে দশ বার চিন্তা করবো এই চিঠি লিখলে নীল দরিয়া পড়বে কেমনে, আমার এই চিঠি পড়বে কেমনে, আমি তো খলিফা আমার চিঠি পড়বে কেমনে। এইরকম ইমানের জোর ছিল, পাক্কা ইমানদার হইতে হবে, ইমানের দাওয়াত লাগাইলে মানুষের ইমান মজবুত হয়ে যায়। এই মজবুত ইমানদার যদি দুনিয়ায় পাওয়া যায় ইনশাআল্লাহ তাহলে ওই যে আল্লাহ ইজ্জত ওয়াদা করছেন ওই ওয়াদা তার উপরে বাস্তবায়ন হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা নয় মাস ছয় মাসের জন্য না, আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত। যে কেউ দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে মজবুত করবে আল্লাহ তাকে অবশ্যই ইজ্জত দান করবেন, অবশ্যই শান্তি দান করবেন, অবশ্যই শান্তি কামিয়াবি দান করবেন। বেলাল আফজি গোলাম ছিল না, ইজ্জত দেয় নাই, কামিয়াবি দেয় নাই, বেলাল আফজি কামিয়াব হয় নাই। আজকে থেকে সাইয়দুনা বেলাল বেলাল হইতেছে না, আমাদের সর্দার বেলাল, অথচ তিনি একজনের গোলাম। তবে আমার এক নম্বর কথা হলো ইমান পাকা পোক্তা করতে হবে, তাহলে আল্লাহ যে ইজ্জত রাজা করছেন এটা পাওয়া যাবে। আর যদি ইমানের জন্য মেহনত না থাকে তাহলে সেই মুসলমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই, আল্লাহ সাহায্য করবেন না, বরং আল্লাহ বলতেছেন কাফের যদি শয়তানি করে তো আল্লাহ ফিরিও তাকান না, আল্লাহ ফিরিও শয়তান শয়তানি করবে, শয়তান শয়তানি করবে, কাফেরদের গুনাহের দিকে আল্লাহ ভুরুক্ষেপ করেন না। কিন্তু আপনি তো সাইনবোর্ড লাগাইছেন আপনি মুসলমান, আপনি আমি আল্লাহর ওলি, আমরা তো সাইনবোর্ড লাগাইছি কিসের, এই টুপি দাড়ি কিসের সাইনবোর্ড, আল্লাহর ওলি, আপনি আমি নাফরমানি করব এইটা আল্লাহ বরদাস্ত করবেন না, এইটা আল্লাহ ছাড় দিবেন না। কাফেরা বদমাইশি করুক যা ইচ্ছা করুক, আল্লাহর কোন ভুরুক্ষেপ নেই। তুমি আল্লাহওয়ালা নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে, আল্লাহ সৈনিক নাম দিয়ে তুমি বদমাইশি কেন করতেছ? নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, হালাল নেই, হারাম নেই, জায়েজ নেই, নাজায়েজ নেই, তুমি এগুলো কেন করতেছ? তুমি কি সাইনবোর্ড লাগাও নাই তুমি আল্লাহ সৈনিক? এই টুপি কারা পরে? একমাত্র আল্লাহ সৈনিক যে সে টুপি বল, তা আল্লাহ আল্লাহ সৈনিকের উর্দি এটা, আমরা উল্টা সিধা করব, আমাদের মাপ নেই। আল্লাহ আজাব গজব নাজিল করবেন, আজাব গজব নাজিল করে দিবেন। আজকে যে অবস্থা রোহিঙ্গাদের হয়েছে, কালকে ওই অবস্থা যদি আমরা তৌবা করে ভালো না হয় কালকে ওই অবস্থা আমাদের হবে। রোহিঙ্গারা তো পাশে একটা মুসলমান দেশ পাইছে, নদী পার হইলেই মুসলমানদের দেশ, আপনি কই যাবেন? আপনার পাশে মুসলমান দেশ আছে? তিন দিক দিয়ে ইন্দুর বসে আছে, ইন্দুর বোঝেন? আমি হিন্দুর নাম রাখছি ইন্দুর, তিন দিক দিয়ে ইন্দুর বসে আছে, আর একদিক দিয়ে দক্ষিণ উপসাগর, কোন দিক যাবেন? সাগরে ডুবে মরা ছাড়া আমাদের কোন পথ থাকবে? ওই দিন আসার আগে আল্লাহকে সাথে নিতে হবে, ওই দিন আসার আগে আল্লাহকে সাথে নিতে হবে। তাহলে হিন্দুস্তান তো হিন্দুস্তান, সারা দুনিয়ার কাফেররা মিলে আপনার একটা পশম ব্যাখ্যা করতে পারবে না। আমি আল্লাহ রহমত এবারে ভরসা করে বলে দিলাম, সারা দুনিয়ার কাফেররা মিলে আপনার কোন ক্ষতি করতে পারবে না, কারণ আপনার সাথে কে আছে? আল্লাহ আছে, আল্লাহকে সাথে নিতে হবে। তাহলে আল্লাহকে সাথে যদি না নেওয়া যায়, যত বড় কোটিপতি হন, যত বড় আপনার আমেরিকার নাগরিকত্ব থাকুক, যত কিছু থাকুক, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। কোরআনের আয়াতে আছে, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল আদ-দিয়ার ওয়াকানা ওয়াদাম মাফউলা। আল্লাহ বলতেন, হে মুসলমান, তোমরা যদি আমার না হও, আমার হুকুম মতো না চলো, আমার নবীজির তরিকা মতো না চলো, আমি তোমাদের এলাকায় শক্তিশালী কাফের বাহিনীকে পাঠাই দিব। শক্তিশালী কাফের বাহিনীকে, কোরআন আয়াত পনেরো পারার প্রথম পৃষ্ঠায়, পনেরো পারার প্রথম পৃষ্ঠায় শক্তিশালী কাফের বাহিনীকে পাঠাই দিব যার সাথে মোকাবেলা করার শক্তি থাকবে না তোমার। ফাজাসু খিলালাদ দিয়ার, তারা তোমাদের ঘরের মধ্যে প্রত্যেকের ঘরের মধ্যে প্রবেশ করবে, করে তোমাদেরকে গণহত্যা চালাবে, গণহত্যা চালাবে। وَكَانَ وَعْدًا مَفْعُولًا আল্লাহ বলেন এটা আমার ওয়াদা, কোন মন্ত্রী মিনিস্টারের ওয়াদা না, মন্ত্রী মিনিস্টারের ওয়াদা না, এটা আমার ওয়াদা, এটা বাস্তবায়ন হয়েই থাকবে। তোমরা যদি নাফরমানি করো, আমার দিন কায়েম না করো, অপেক্ষা করো, রোহিঙ্গাদের পরিস্থিতির জন্য অপেক্ষা করো, যে কোনো মুহূর্তে ওই পরিস্থিতি আসে যাবে। আয়াত সামনে রাখেন, বাঁচার কোন রাস্তা নেই, আল্লাহ দিন কায়েম করা ছাড়া, মাদ্রাসা কায়েম করা, মসজিদ কায়েম করা, দাওয়াত হকে সময় দেওয়া, দাওয়াত তবলিগে সময় দেওয়া, এগুলো দিন কায়েম করা, এগুলোর সাথে জুড়ে যদি না থাকি আমরা, কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না, কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না, আমাদের ব্যাপক কতল করা হবে, ব্যাপক কতল করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই একটা কথা বললাম, আর একটা কথা বলব, দ্বিতীয় কথাটা কি, একটা লোকরে আল্লাহ এলেম দান করছেন, কি দান করছেন, কিন্তু সে জনগণের কাছে যায় না, জনগণের জন্য সময় দেয় না, জনগণের কোন ব্যথা, এই লোকগুলো বেনামাজি হয়ে দোজকে যেতেছে, এর কোন ব্যথা তার অন্তরে নেই, কোন ব্যথা তার অন্তরে নেই, এই লোকটাকে নায়েবে রসুল বলা হবে না, নবীজি এই লোকটা যত বড় উঁচু মহাদেশ হোক না কেন, যত লক্ষ লক্ষ হাদিসের মুখস্থ থাকুক না কেন, নবী আলাইহিসসালাম স্বীকার করবেন না যে আমার ওয়ারিস। আমার যে দরদ ছিল, আমার যে দরদ ছিল, এই দরদ তো ওর মধ্যে পাওয়া যেতেছে না, ও কিসের এলাম শিখছে, ও তো সাফাবাজি শিখছে, এলেম শেখে নাই, কি শিখছে, চাপাবাজি শিখছে, চাপায় জোর আছে, পাঁচ মিনিটের মধ্যেই ভাত গরম করে দিতে পারে কিন্তু কলম গরম করতে পারে না, পাঁচ মিনিটের মধ্যে কি করতে পারে, হ্যাঁ আমাদের দুই সাহেব দাদা আছে, আমাদের দুই সাহেব দাদা আছে ভবনে থাকে, পাঁচ মিনিটে মাঠ গরম করে দিতে পারে কিন্তু কারো দিল গরম করার তো অভিজ্ঞ হয় না, নিধি দখলদার তার দিল গরম করবে কেমন, নিধি হারাম কাজে লিপ্ত তার দিল গরম করবে কেমন, ওই লোক দিল গরম করতে পারবে না, দিল গরম করতে পারবে না। তাই বলি ভাই, খবরের কাগজ ছাড়েন, কবরের কাগজ পড়েন, খবরের কাগজ ছাড়েন, কবরের কাগজ পড়েন, ফজর পরে এই ভোরের পাতা কোথায়, কি ভোরের আলো কোথায়, এটা প্রথম আলো কি, এটা কি আলো না অন্ধকার, প্রথম আলোতে তার লেখে এটা আলো না অন্ধকার, সব নাস্তিক, ওইগুলো নাস্তিক গুলো কি আলো দিবে নাকি অন্ধকার দিবে, হ্যাঁ অন্ধকার দিবে, অথবা ময়মনসিংহের আলু দিতে পারে, ময়মনসিংহের আলোরা কি বলে, হ্যাঁ আলু, ময়মনসিংহে কোন ওকাদ নেই, মানে সব রসুকার, চরে বলবে চুর, আলোরে বলবে আলু, প্রথম আলোর নাস্তিকরা আলো দিতে পারবে না, আলু দিতে পারবে, আলু পারবেন, সব বাকোয়াস, বানোয়ার কথাবার্তা। এই জন্য বলতে যে খবরের কাগজ না, কবরের কাগজ পড়তে হবে। কবরের কাগজ কোনটা? কোরআনে কারিম। কবরের কাগজ কোনটা? কোরআনে কারিম। দুনিয়ার কাগজ জিন্দগি চলতে গেলে ওটা লাগবে, কবর আজাব হল করতে গেলেও ওটা লাগবে, ওটা লাগবে। আগের যুগে তো সব মুসলমানই কোরআন তেলাওয়াত করত। আগের যুগে ফজরে পরে কোন মুসলমান পাবেন না কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কিছু করত। কিন্তু এখন কাফেররা এমন পলিসি করছে, শয়তানি করছে, তারা আমাদেরকে বেকুব বানাই দিছে। এখন বারো আনা মুসলমানের হাতে সকালে কি পত্রিকা, আর চার আনা কি দুই আনা মুসলমানের হাতে কি আছে? কোরআন। চার আনা কি দুই আনা মুসলমানের হাতে কি আছে? কোরআন আছে। আর সবার হাতে কি পত্রিকা? বারো আনা মিথ্যা, বারো আনা মিথ্যা এই পত্রিকা। আশ্চর্য হইতে অনেক আলেম, আমাদের এখানে কিছু আলেমুল্লাহ আসছিল একটা কাজে, তো সকালে তোরা পত্রিকা না পেয়ে পরেশান হয়ে গেছে, এখনো পত্রিকা আছে নাই, এখনো পত্রিকা আছে না, হয়রান হয়ে গেলাম। আমরা কোরআন তেলাওয়াত তো কোনো খবর নেই, পত্রিকা আসে না, এতে পরেশান হয়ে গেছে, কি করবেন পত্রিকা দিয়ে? তেনারা কি করলো, আমার দরকারটা কি? তেনা বোঝেন না? আরে তেনা বোঝেন না, নেতারে উল্টালে কি হয়? নেতারে উল্টালে কি হয়? তেনা হয়। ময়মনসিংহ এক বক্তা ছিল, এর নাম হল আব্দুর রহমান জামি। সে কইত যে লেদার তেনা দিয়ে কিছু হবে না। আব্দুর রহমান জামি দুই নেত্রীর শেষ অংশ নিছে, দুই নেত্রীর শেষ অংশ নিছে, নিয়ে সে কি ওয়াজ করতেছে? লেদার তেনা দিয়ে কিছুই হবে না। কোরআন পড়ো, কোরআন কায়েম করো, কোরআন পড়ো, কোরআন কায়েম করো, এই খবরের কাগজ দিয়ে কিছুই হবে না। তো বলতেছিলাম একটা লোক আলেম হয়েছে, কিন্তু তার দিলের মধ্যে উম্মতের দরদ আসে নাই, উম্মতের ফিকির আসে নাই, তাকে নায়েবে রাসূল বলা যাবে? নায়েবে রাসূল বলা যাবে না। তাই সে একশো বছর বুখারি পড়াক, একশো বছর বুখারি পড়াক, কোন লাভ নেই। সে নায়েবে রাসূলের খাতায় তার নাম ওঠে নাই। উম্মতের জন্য দরদ আসতে হবে। নবীজির দিলে এত দরদ ছিল যে আল্লাহর পক্ষ থেকে ব্রেক করা হয়েছে। নবীজির দিলে উম্মতের প্রতি এত দরদ ছিল যে আল্লাহর পক্ষ থেকে কি করা হয়েছে? হ্যাঁ, ব্রেক করা হয়েছে। লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই কাফেরগুলো যে ইবাদত আনতেছে না, এই জন্য কি আপনি নিজেকে হালাক করে দিবেন? কাফেরগুলো যে ইমানদার হইতেছে না, তার জন্য আপনি নিজেকে হালাক করে দিবেন? আল্লাহ বলতেছে এই কথা, আল্লাহ বলতেছে। এত দরদ ছিল, একবার এক লোক ধরা পড়ল চুরি করছে, চুরি করছে। নবীজি বললেন হাত কেটে দাও, হাত কেটে দেওয়া হলো। হুজুর কাঁদতে লাগলেন, হুজুর আপনি তো নির্দেশ দিলেন, আমার এখন কাঁদতেছে। হাত কাটার নির্দেশ না দিতেন কেন কাঁদতেছে? দেখো, নির্দেশ না দিয়ে তো উপায় নেই। চুরি যখন প্রমাণ হয়ে গেছে, আর আল্লাহ তার কোরআনে চোরকে হাত কাটার কথা কইছে, আস-সারিকু আস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দাও কোরআন আয়াত। আমাদের এই জজরা পারবে চোরের হাত কাটতে? হ্যাঁ, ওদের চাকরি থাকবে? কোরআন দিয়ে বিচার হয়? কোরআনের শরিয়ত দিয়ে এখানে কোন বিচার হয় না, এখানে গণতন্ত্রের শরিয়ত দিয়ে বিচার হয়। গণতন্ত্র কিন্তু শরিয়তে না, যা ইহুদি নাসারাদের সম্মিলিত শরিয়ত। যারা ওটা মানে না ওরা তাকে মুরতাদ বলে, মুরতাদ বলে, মুরতাদ হয়ে গেছে ওরে কতল করে দাও, গণতন্ত্র মানে না ওরে কতল করে দাও। তো বিচারকরা বিচার করে কি কোরআনের শরিয়ত দিয়ে না গণতন্ত্রের শরিয়ত দিয়ে? তারা পারবে হাত কাটতে? তো নবীজি বললেন আল্লাহর হুকুম, এই অর্ডার না দিয়ে তো আমার কোন উপায় নেই। আল্লাহকে আদেশ করে ফাকুম বিমা আনজাল আল্লাহ, আল্লাহ যা নাজেল করছে আপনি এই অনুযায়ী ফয়সালা করেন, কোন উপায় নেই, আমাকে বিচার করতেই হবে। কান্দেন কেন? কান্দতেছি এই লোকটা যে মুসলমান হয়েছে, কি এমনি মুসলমান হয়েছে? এর মুসলমান হওয়ার জন্য আমার শরীরের অনেক ঘাম ঝরাইতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেকবার তার বাসায় যেতে হয়েছে, অনেকবার তারে বুঝাইতে হয়েছে, তারপর সে মুসলমান হয়েছে। একটা মুসলমান আমার চোখের সামনে তার হাত কাটা দিতে না কেটেও উপায় নেই, কিন্তু তার পিছনে যে তোমার মেহনত লাগছে, যার পিছনে মেহনত লাগে ওর জন্য কিন্তু দয়া হয়। এই জন্য কুরবানির গরু বাজার টাইমে অমনি জবাই করতে বলে নাই, বুঝছে? কয়েকদিন পালো, পাইলে ওর সাথে মহাব্বত লাগাও, সে মহাব্বতের জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করো, মহাব্বতের গরুকে আল্লাহর জন্য মার্কেট থেকে জবাই করে দিলে, তো মহাব্বত হলো কখন? মার্কেট থেকে কিনে গরু জবাই করে দিলেন, এই গরুর সাথে আপনার মহাব্বত হলো কখন? হয়েছে? ওটা তো চাই নাই। ওই উম্মতের জন্য রসুলের কলবে কি ছিল? মহাব্বত ছিল, তাই তিনি কান্দতেছিলেন। তা সরের জন্য এত মহাব্বত ছিল, আজকে উম্মতের জন্য ওলামাদের দিলে কতটুকু মহাব্বত আছে, ছাত্রদের দিলে কতটুকু মহাব্বত আছে? এই দরদ থাকতে হবে, আমরা এই দরদের ওয়ারিশ, আমরা যে নবীর ওয়ারিশ, কিসের ওয়ারিশ? এই উম্মতের জন্য দরদ ব্যথা, নবীর একটা উম্মত তোদেরকে না যায়, আমার নবীজির একটা উম্মত, কাফেররা কি নবীজির উম্মত না? কাফেরা উম্মত না, একটা উম্মত তোদেরকে না যাক, এর জন্য আমার চেষ্টা থাকতে হবে। তারপর তার কেসমতে হেদায়ত না থাকে দোজখে যায় তো কি করার আছে? কিন্তু আমার তো কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে আমার নবীদের একটা কাফের উম্মত কি না যায় দোজখে না যায়। নবীদি মুনাফিক সর্দারকেও বেসতে নিতে চাইছেন, যদি আল্লাহকে যে 70 বার ইস্তেগফার করলে আল্লাহ মাফ করবে না, এর অর্থ যদি এই হতো যে 71 বার করলে আল্লাহ মাফ করবে, তাহলে আমি এই মুনাফিক সর্দারের জন্য 71 বার ইস্তেগফার করে তাকে বেহেশতে নিয়ে দিতাম। কারণ তোজকে গেলে কি লাভ? সে রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, কিন্তু সে তোজকে গেলে আমার কি লাভ? কিন্তু বেহেশতে গেলে আমার একটা উম্মত কি হলো? বেশি বেচতে গেল, বেচতে গেলে লাভ। আল্লাহ কোরআন বলছে আপনি এই মুনাফিক হেড এর জন্য 70 বার মাফ চাইল, আমি আল্লাহ মাফ করব না। নবীজি কইতে যদি এর অর্থ এই হইতো যে 70 বার মাফ চাইলে আল্লাহ মাফ করবে না, 71 বার করলে মাফ চাবে, কি 100 বার করলে মাফ চাবে করবে, তো আমি 100 বার করতাম। কিন্তু আল্লাহর উদ্দেশ্য কি 70? হ্যাঁ না, যতবার উদ্দেশ্য কি? 70ও না, 100 বারও না, 1 লাখও না, আপনি 1 কোটি বার যে মাফ চান এই মুনাফিক সর্দারের জন্য, আমি মাওলা তাকে মাফ করব না। তাহলে নবীজি মুনাফিক সর্দারকে বেসতে দিচ্ছে, তার জন্য হুজুরের কি আছে? কি আছে? একটা মায়া আছে, একটা দরদ আছে। এই দরদটা আমাদের দিলে আছে কিনা খোঁজ নিয়ে দেখি। আলেমরা যখন উম্মতের সাথে মেশে, উম্মতের মধ্যে চলে, তখন দেখে তাদের দুর্দশা, হায়রে এই বিচারার বয়স 80 বছর হয়ে গেছে, এখন কালেমা পড়তে পারে না, ওর বয়স কত হয়ে গেছে? 80। কালেমা পড়তে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কয়, ইল্লাল্লাহ নাকি ইল্লাল্লাহ, তোকে ইল্লাল্লাহ। এই তার ছেলে আলেম, তার ছেলে কি আলেম, কোনদিন বাপের কালেমা শোনে নাই। এই তোমরা তালে বেলেম, তোমরা বাপার কালেমা শোনো, ছুটিতে বাড়ি গেলে বাপার কালেমা শোনো, সুরা ফাতিহা শোনো, তা জরুরি। তারা টাকা দিয়ে পড়াইতেছে, তোমার এলেম পাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? তোমার এলেম পাওয়ার হকদার দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হকদার কে? তোমার আব্বা আম্মা। তাদের নামাজ দেখবা, তাদের কালেমা ঠিক আছে কিনা, তাদের আত্মায়ত ঠিক আছে কিনা, তাদের ফাতিহা ঠিক আছে কিনা, তোমরা দেখবা। এখানে শরম করলে হবে না, যে খরচ দিয়ে তোমরা পড়াইতেছে, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায় তোমার টাকা দিচ্ছে, তুমি সেই বাপমাকে মাহরুম করে দিলা, তোমার জন্য যায় যাবে, যায় যাবে? খবরদার তালে মেলে ভাইরা, বাপমার জন্য সময় দেবা, বন্ধ যখন বাড়িতে যাও। তো বলতেছিলাম পাবলিকের সাথে মিশলে, তাদের অবস্থা দেখলে তাদের প্রতি কি সৃষ্টি হয়? দরদ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? তখন তাদের জন্য মেহনত করা সহজ হয়। এই জন্য আমরা যারা আলেমুল্লাহ আছি, আমরা বেশি বেশি তাবলিগের সময় দেই, দিয়ে পাবলিকের সাথে মিশি, তাদের অবস্থা দেখি, কত দুরবস্থা, কত খারাপ অবস্থা, হায়াত শেষ হয়ে গেছে, বিচারা কিছুই শেখে নাই, কারণ বুড়া কালে ইয়া রাসূলুল্লাহ করতে আসে, তখন দরদ পয়দা হবে, তাদের জন্য সময় দেওয়া সহজ হবে। তো দুটা কথার এক অংশ, দুটা কথা বলবো, তার এক অংশ এই, এলেম শিক্ষা করার পরে তার দিলে যদি উম্মতের জন্য দরদ না আসে, তাকে আল্লাহর নবী নায়েবে রসুল বলে স্বীকার করবেন না, তাকে আল্লাহর নবী নায়েবে রসুল বলে স্বীকার করবেন না। এর আর এক সাইড, যত মুসলমান ভাই আছে, কেউ তবলিগ করে, কেউ চরমোনাই করে, চরমোনাই দেয় না অনেকে, কেউ সারসিনা করে, কেউ মাদ্রাসা চালায়, কেউ মসজিদ কমিটি, বিভিন্ন ভাই বিভিন্ন দিক দিয়ে কি করতেছে, দিনের মেহনত করতেছে, সবাই কোনো না কোনো লাইনে মেহনত করতেছে না, এই মেহনতের পরিণতিতে তার দিলের মধ্যে যদি ওলামাদের ইজ্জত, ওলামাদের সম্মান, ওলামাদের মহাব্বত পয়দা না হয়, তো তার মধ্যে দিন আসে নাই, দিন আসে নাই। আপনি 12 সিল্লা দিলেন, 3 বছর লাগাইলেন, কিন্তু ওলামাদের নাম শুনলে খারাপ লাগে, ওলামাদের নাম শুনলে খারাপ লাগে, বিদ্বেষ লাগে, অভক্তি লাগে। নৈশ মাদ্রাসা আমার নাম ঘোষণা করাইছে, কিছু লোক উঠে চলে গেছে, কিছু লোক উঠে চলে গেছে, কি পরিমাণ ঘৃণা ওলামাদের প্রতি, কি পরিমাণ ঘৃণা, ঘোষণার সাথে সাথে উঠে চলে গেছে। এই জন্য আমি সাবধান করতেছি, আপনি দিনের যে কোনো কাজ করেন, যদি ওলামাদের প্রতি আজমত না আসে, মহাব্বত পয়দা না হয়, তাহলে আপনি জানে রাখেন আপনার ভিতরে দিন আসে নাই, এখনো দিনের খাতার মধ্যে আপনার নাম ওঠে নাই। কারণ আমরা ইসলাম পাইছি ডাইরেক্ট, ডাইরেক্ট নবীজি থেকে দিন পাইছি, ডাইরেক্ট সাহাবা থেকে দিন পাইছি, না ওলামায়ে কিরাম থেকে, তারা রসুলের নায়েব, তারা পুরো জীবন অর্থ করে দিছে জনগণকে দিন শিক্ষা করার জন্য। যেদিন আপনি জন্ম নিয়েছেন সেদিন আপনার ডান কানে আজান দিছে হুজুররা, বাম কানে ইকামত দিছে, তাই নাই? আপনার সুন্দর নাম রেখে দিছে, আপনি মক্তবে আসছেন আপনাকে বিসমিল্লাহ পড়াইছে, আউযুবিল্লাহ পড়ছে, ফাতিহা পড়াইছে, আপনার বিবাহ বয়স হয়েছে, আপনাকে বিবাহ পড়াই দিচ্ছে। এরকম করতে করতে জীবনের প্রত্যেকটা ঘাটে ওলামারা আপনাকে সাহায্য করছে। আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, অলিমার মস্তা বলে দিছে, বলেন না অলিমার মস্তা। আপনি বাড়ি করছেন, নতুন বাড়ি কেমনে বরকতময় হবে হুজুরে দোয়া করে দিচ্ছে। কোন জায়গায় হুজুর আর নেই, এমনকি আপনি মারা যাবেন তখন চারটা তাকবীর কে দিবে? হুজুর আর দিবে না ওই কি ওর নাম এনজিওর ইউনুস, ডক্টর ইউনুস আছে তার চার তকবীর দিবে? আমরা মরে গেলে ডক্টর ইউনুস আছে তো তকবীর দিবে? সে মুসলমান না খবিশ? জুতার মালা পাবে না ফুলের মালা পাবে? জুতার মালা। কি জন্য? সে বলছে আমি যত গৃহবধূকে ঘরের থেকে বের করতে পারছি, আমার আগে কোন মানুষ এত গৃহবধূকে পর্দানিশীন মহিলাকে ঘরের থেকে বের করতে পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর সে বলছে যে এই ব্যাংক আগে শহরে ছিল, সুদভিত্তিক সুদভিত্তিক লেনদেন আগে কোথায় হইত? শহরে হইত। আমি সেটা অজপাড়া পর্যন্ত নিয়ে গেছি, সুদভিত্তিক লেনদেন কোন পর্যন্ত নিয়ে গেছি। হ্যাঁ, এই দুটো কাজ করে সে কি ইসলাম কায়েম করছে না খাল কেটে কুমির আনছে? হ্যাঁ, খাল কেটে কুমির আনছে। এই জন্য সে ফুলের মালা পাওয়ার যুক্ত উপযুক্ত না, কিসের উপযুক্ত? জুতার মালা। এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইতে হয়, এতে প্রায় রাষ্ট্রপ্রধান হয়ে গেছিল, আমেরিকা বাড়াই দিচ্ছিল। আমাদের হাসিনা সাহেব বলল না এই সমস্ত সুত্তর মহাজনকে ক্ষমতায় রাখা যাবে না, তারা আমাদের দেশের লোকজনরে আরো বেশি করে চুষে খাইছে, চুষে খাইছে। এই সুৎখর মহাজনরে কোন পোস্টে রাখা যাবে না। জাজাকাল্লাহ খায়রা। যে কারণে আর প্রেসিডেন্ট হইতে আর না আমেরিকা তার ই দিছিল কি জন্য? নোবেল পুরস্কার কেন দিছিল? ওরে দিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাবে, মানে বিনা যুদ্ধে এই দেশটা কার পক্ষে নিয়ে যাবে? আমেরিকার পক্ষে নিয়ে যাবে। এই পলিসি করে তো ওরে কি দিছিল? নোবেল পুরস্কার কি বড় বড় বুজুর্গদের দেয়? যারা ইসলামের ক্ষতি করতে পারে তাদেরকে দেয়? বিরাট দূরে ক্ষতি করছে, সমস্ত মহিলাদেরকে রাস্তায় নামাইছে, আর সুদী লেনদেন কোথায় নিয়ে গেছে? গ্রামে বিশাল ক্ষতি করছে। এত বড় ক্ষতি আর কেউ করে নাই, এই জন্য যারা নোবেল পুরস্কার দিচ্ছে, আমরা তারা জুতার মালা দিব। বলতেছিলাম আপনার জীবনের প্রত্যেকটা ধাপে ওলামাদের অবদান আছে, আছে কি না? দেখি দুনিয়াতে শেষ না আখেরাতেও লাগবে? ওলামাদের অবদান কি দুনিয়াতে শেষ না আখেরাতেও লাগবে? আখেরাতেও হাফেজ আলেমদেরকে বলা হবে দেখো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে মাদ্রাসায় ছিল, ওই মাদ্রাসায় কারা দান খয়রাত করছিল, ওর মধ্যে কারা কারা আটকা পড়ে গেছে, দোজক অজীব হয়ে গেছে, তোমাকে জান্নাতের টিকিট দেওয়া হলো, দশখানা বিশখানা টিকিট দেওয়া হলো, ওদেরকে এই টিকিট দাও, দিয়ে তোমার কাফেলার মধ্যে দাখিল করে ওদেরকে বেহেশতে নিয়ে যাও। বেহেশতে একা একা যাওয়ার সিস্টেম নেই, বেহেশতে দলবদ্ধ হয়ে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন আলেমদের থেকে দূরে থাকলে কোন লাভ নেই, তাদের থেকে দূরে থেকে কেউ বেসতে যাইতে পারবে না, ওই আলেমদের কাপড় আগে সরি করতে হবে। দুই নম্বরে বেশ এই আয়াতে কি বললো? আগে আমার বান্দাদের কাফেলায় শরিক হও, কাফেলায় শরিক হয়ে তারপর কি করো? আমার বেহেশতের মধ্যে যাও। আপনি দূরে দূরে থাকলেন, আলেম দেখলে আর একদিক দিয়ে চলে গেলেন, আপনি কাফেলায় শরিক হবেন কেউ নেই। এই জন্য গত শতাব্দীর যিনি বড় আলেম ছিলেন, পুরো দুনিয়ার মধ্যে যিনি বড় আলেম ছিলেন গত শতাব্দীতে, তার নাম কি? মুফতি রশিদ আহমদ গাঙ্গোহি, মুফতি রশিদ আহমদ গাঙ্গোহি, এই যত দারুল উলুম দেওবান দেখেন সব পিছনে পিছনে উনি আছে। তাছাড়া উনি কে? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ পীর। উনি কে? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ পীর। মূলত তবলিগ তো ওনার কারামত, যে তবলিগের মেহনত হচ্ছে সারা দুনিয়ায়, হক্কানি মেহনত, সহি মেহনত, আল্লাহওয়ালা মেহনত, এটা মূলত কার কারামত? এই মুফতি রশিদ আহমদ গঙ্গোহি। কিন্তু এই কারামতটা ওনার এই মুরিদ দ্বারা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করছেন। আমরা আজান দেই না এখন পাঁচ অক্ত, এই আজানের ব্যাপারে কি কোন ওহী নাজিল হয়েছিল জানেন? কোন ওহী নাজিল হয়েছিল? কোন ওহী নাজিল হয়নি। একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি। নবীজি ডাকছিলেন যে এখন তো মদিনায় মসজিদ তৈরি হয়ে গেল, এখন লোকজনরা জামাতের জন্য কিভাবে জড়ো করা যায়, কেউ ভালো কোন পরামর্শ দিতে পারে নাই। এক একজন এক একটা কইছে, কেউ কইছে আগুন জ্বালাইতে হোক, জ্বালানো হোক, কেউ কইছে সিঙ্গার দিয়ে আওয়াজ করা হোক, কোনটা ভালো হয় নাই, ওগুলো ওই ইহুদ খ্রিস্টানদের সাথে তুলনা হয়ে নাই, কেউ ভালো পরামর্শ দিতে পারে নাই। এই অবস্থায় সবাই চলে গেল, একজন সাহাবী পড়ে রইল মসজিদে, সে দায় নেই। তার নামই কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি। উনি পড়ে রইল, নবীজি একটা পরামর্শ চাইল যে পাঁচ ওয়াক্ত নামাজ আর জামাতের জন্য কিভাবে লোক জড়ো করা যায়, আমরা কোন ভালো পরামর্শ দিতে পারলাম না। উনি পড়ে রয়েছেন, এই যে পড়ে রয়েছেন, কিছু কিছু ঘুম আসছে, তখন উনি দেখে এক লোক নাকুচ নিয়ে যেতেছে, নাকুচ কাঠ দিয়ে বানায় ঢোলের মতো, বাড়ি মারলে জোরে আওয়াজ হয়, ওটা একটা ফ্যাশন হয়েছিল যে আপাতত নাকুচ খরিদ করা হোক, ওইটা দিয়ে লোক জমা করা হোক আপাতত। তো ওই সাহাবি স্বপ্ন দেখতেছে একটা লোক নাকুচ নিয়ে রেখেছে, তারা বললো ভাই তোমার নাকুচটা বিক্রি করবা? কি করবা? আমাদের নবীজি এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এটা ভালো জিনিস চাইতেছে, তো ভালো তো কোনো জিনিস আমরা বলতে পারি নাই, তা আপাতত নাকুচ বাজানোর সিদ্ধান্ত হয়েছে। আসলে কিন্তু ওটা লোক ছিল না, ওটা কি ছিল? ফেরেশতা ছিল। ওটা কি ছিল? তখন ফেরেশতা আজানের বাক্যগুলো ওনাকে শিখাই দিল, যে বলল যে এই বাক্যগুলো তোমার নবীর কাছে শোনাও এবং এইগুলো দিয়ে আজান নিকামত দাও। তাহলে আজান নিকামতটা কি সরাসরি নবীজির কাছে আসলো নাকি সাহাবীর মাধ্যমে পাওয়া গেল? বুঝে শুনে কন, আজান নিকামতের ওহী নাযিল হয়েছে না একজন সাহাবী স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখার পর দেখা গেল প্রায় সতেরো আঠারো জন সাহাবী একই রাত্রে ওই একই স্বপ্ন দেখছে, তার মধ্যে একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজি বললেন এই সত্য, এই স্বপ্ন সত্য স্বপ্ন। তখন তিনি বললেন হে আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমার আওয়াজ তো ছোট, তুমি এক কাজ করো, তুমি এই বাক্যগুলো বিলালকে বলো, বিলালের আওয়াজ বড়, সে বড় আওয়াজে ওই শব্দগুলো বলবে। হাদিস বুঝছেন? আমার একটা কথা বলার উদ্দেশ্য, এই যে আজান, এটা আল্লাহ চাইলে ওহী দ্বারা পাঠাইতে পারতেন না? পারতেন। কিন্তু এই উম্মতের সম্মান বাড়ানোর জন্য এই উম্মতের সদস্য দ্বারা আল্লাহ এই আজান দান করলেন, ঠিক কিনা? ঠিক এইরকম এই দাওয়াত তবলিগ মুফতি রশিদ আহমদ গঙ্গোহির কারামত, ওনার ফজিলাত। কিন্তু আল্লাহ তাআলা ওনার একজন মুরিদের সম্মান বাড়ানোর জন্য আল্লাহ এই কাজটা কাকে দিয়ে নিলেন? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ ছাত্র এবং এক বছর মুফতি রশিদ আহমদ গঙ্গোহি সাহেবের খানকায় সময় লাগাইছে, তারপরে হাকিমুল উম্মত থানভী সাহেবের পরামর্শে তিনি কোথায় গেছেন? মেওয়াত গেছেন, যে এই কাজ শুরু করছে। খুব খেয়াল করেন, একদিকে দেওবন্দ ছাত্র, দেওবন্দকে সল্লি বলে লেখাপড়া হয়? হ্যাঁ, দেওবন্দ ছাত্র। আর একদিকে তিনি মুক্তি রশিদ আহমদ গঙ্গোহীন খানকায় এক বছর লাগাইছে। আর একদিকে তাকে কে পাঠাইতে নেওয়াতে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী খান। এই তিন জিনিসের বরকত পাইছে উনি, দেওবন্দের বরকত, ওনার শায়খের বরকত, হাকিমুল উম্মত থানবীর বরকত। এই তিন বরকত নিয়ে যখন ময়দানে নামছে, আল্লাহ ওনাকে দিয়ে বিশ্বজোড়া কাজ দিয়েছেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এই কাজের ওসিলায় বহু আল্লাহর বান্দা তারা দিনদারি লাভ করছে। আজকে তারা টুপি দাড়ি আলা হয়ে গেছে, আগে তারা জেন্টেলম্যান ছিল। আগে কি ছিল? জেন্টেলম্যান। আমি তো জেন্টেলম্যান বলি না, আমি বলি স্যান্ডেলম্যান। আগে তারা জেন্টেলম্যান ছিল, এই দাওয়াত তবলিগের ওসিলায় কি হয়ে গেছে? টুপি দাড়িওয়ালা। এক একজনে দেখছে মাশা আল্লাহ শাইখুল হাদিস, তবলিগের এক এক ভাই এরকম। আমাদের দেখলে কিছু মনে হয় না, উনি মনে হয় কোন মাদ্রাসা ছাত্র। আর তবলিগের ভাইরে দেখলে মনে হবে কি, ইনি কোন মাদ্রাসা শাইখুল হাদিস। এত বড় দাড়ি, পাবলিক বলে পাঞ্জাঙ্গানা দাড়ি, দাড়ি হয় পাঞ্জাঙ্গানা হয় নাকি? এত বড় দাড়ি, মনে হয় শাইখুল হাদিস। কিসের বরকতে? তবলিগের বরকতে। কিন্তু কথা হলো, যতই তবলিগের দ্বারা দিনদারি অর্জন হোক, হ্যাঁ, খানকায় যায় হোক, যেখানে যায় হোক, মাদ্রাসার মাহফিল শুনে হোক, ওলামাদের বয়ান শুনে হোক, আপনার আমার দিলের মধ্যে কি আসতে হবে? রসুলের ওয়ারিসদের মহাব্বত আসতে হবে, রসুলের ওয়ারিসদের মহাব্বত। কারণ আমরা দিন সরাসরি নবীর থেকে পাই নাই, সাহাবায়ে কেরাম থেকে পাই নাই, কার থেকে পাইছি? ওলামায়ে কেরাম থেকে। এই ওলামা সম্পর্কে মুফতি রশিদ আহমদ গঙ্গোহী বলে গেছেন, যে ব্যক্তি ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবে, খুব কান খাড়া করে শুনে রাখেন। এটা আমার কথা না, কার কথা? মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, যাকে ফতোয়া স্বামী থেকে বড় ফকি বলা হয়। ফতোয়া স্বামী তিনি লিখছেন এমনি আবেদিন, তার থেকেও বড় ফকি। তিনি বলে গেছেন, কারোর অন্তরের মধ্যে যদি ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ থাকে, বদগুমানি থাকে, তাহলে যতই তার চেহারাকে কবরের মধ্যে কিবলার দিক করে দেওয়া হোক, ওই চেহারা কিবলার দিক থাকবে না, তার চেহারা অন্যদিকে ঘুরাই দেওয়া হবে। উনি বলেছেন, তোমাদের যাদের অন্তর্চক্ষু আছে দেখো, তোমাদের যাদের অন্তর্চক্ষু আছে তো দেখো, তার চেহারা কিবলার দিকে নেই, তার চেহারা অন্যদিকে ঘুরাই দিছে। কাজেই তবলিক করি আর যে যাই করি, চরমনাই করি, সারসিনা করি, যাই করি, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করি, আপনার দিলের মধ্যে ওলামাদের মহাব্বত আছে কিনা? যারা পুরা জিন্দেগি অক্ষ করছে দিনের জন্য, যারা পুরা জিন্দেগি অক্ষ করছে কিসের জন্য? দিনের জন্য। তারা দোকানদারি করার টাইম নেই, তাদের ব্যবসা বাণিজ্য করার টাইম নেই, পুরা জিন্দেগি অক্ষ করছে কিসের জন্য? দিনের জন্য। সেই আলেমের প্রতি আপনার দিলে মহাব্বত আছে না ঘৃণা আছে? যদি মহাব্বত থাকে, তাহলে আপনি মনে করেন আপনার ভিতরে দিন আসছে, কিছুটা হইল কি দিন আসছে। আর যদি দেখেন আপনার অন্তরের মধ্যে ওলামাদের প্রতি বিদ্বেষ, আপত্তি, ঘৃণা, বদগুমানি, তাড়াতাড়ি তওবা করেন, মৃত্যুর আগে তাড়াতাড়ি তওবা করেন, করে আল্লাহ আল্লাহর কাছে মাপ চান, সেই আলেমের কাছেও মাপ চান, করে তাদের মহব্বত করে তাদের পিছিয়ে পিছিয়ে থাকেন, তাদের পিছিয়ে পিছিয়ে থাকেন, তাহলে আপনার দিনদারি বাড়বে, পাক্কা সচ্চা ইমানদার হয়ে আপনি আমি দুনিয়া থেকে যেতে পারব। আমি লক্ষ্য করছি আগের থেকেই যারা ওলামাদের সাথে জুড়ে ছিল, আগের থেকেই যারা ওলামায়ে কেরামের সাথে জুড়ে ছিল, বর্তমান যে হাঙ্গামা চলতেছে, তবলিগীদের সমস্যা চলতেছে, এই সমস্যার কারণে তারা কেউ বিভ্রান্ত হয়নি, তারা কেউ বিভ্রান্ত হয়নি, তারা সবাই আগে ওলামাদের সাথে জুড়ে ছিল, এখনো ওলামাদের সাথে জুড়ে আছে, আর আগের থেকে যারা ওলামাদের সাথে সময় লাগানোর তৌফিক হয় নাই, কোনদিনও ওলামাদের কাছে আসে নাই, কোনদিনও দাওয়াতুল্লাহকে আসে নাই, আলেম দেখলে আর এক পথ দিয়ে যায়, এই স্বভাব যাদের ছিল এই লোকগুলো বিপদে পড়ছে, এই লোকগুলো বিপদে পড়ছে, বিপদে পড়ে এখন এক এক জায়গাতে এক কথা, ওলামাদের কাছে এসে একরকম বলে আর কাকরা যেয়ে হ্যাঁ আর এক কথা বলে। সিয়াসি লোকরা রাজনৈতিক লোকেরা যেরকম ধাপ্পাবাজ হয়, ধাপ্পাবাজ হয় না, যা কইলে পার্টি চলে তাই বলতে হয়, সত্য কথা বলে, যা কইলে পার্টি চলতে, এদের তারা বলে রাজনীতিতে কোনো শেষ কথা নেই, রাজনীতিতে কোনো শেষ কথা নেই। এই তবলিগের এই ভাইয়েরা যারা আগের তো আলেমদের সাথে জড়ে নাই, তারা এখন ওখানে যে কাকরা যে কথা বলে আমাদের কাছে আর এক কথা বলে, এই ধোকাবাজি করছে, মিথ্যা কথা বলতেছে, একদম মিথ্যা। কেন এই মিথ্যা কথা কি তবলিগে শেখায়? কাউকে মিথ্যা কথা বলতে তবলিগে শেখায়? তাহলে মিথ্যা কথা বলার দরকারটা কি? প্রায় লোকে দেখবেন তারা ওলামার সাথে মেশে নাই, তারা এইভাবে রাজনীতিবিদ হয়ে গেছে, রাজনীতিবিদ হয়ে ধুমছে, ওলামাদের সাথে মিথ্যা কথা বলতেছে, ওখানে যে সাত সাহের পূজা করতেছে, কাকরা যে সাত সাহের পূজা করতেছে, আর এখানে ওলামাদের সাথে কি বলতেছে, মিথ্যা কথা বলতেছে। এইরকম মিথ্যুক, এইরকম ধাপ্পাবাজি, এইরকম চগলখুরি খোদার কসম কোনদিন তবলিগে শেখায় না। আর তারা দাবি করে আমরা আমির হয়ে গেছি, আমিরকে আপনি মামুর হন নাই, আপনার এখন মামুর হওয়ার যোগ্যতা আছে নাই, আপনি আমির হয়ে গেছেন, আগে মামুর হন, ওলামাদের মানা শেখেন, ওলামাদের নেতৃত্ব মানা শেখেন, ওলামাদের সাথে কেন মিথ্যা কথা বলতেছেন? ইসলামে কোন ব্যক্তি বোঝা নেই, আমি তো বলে দিচ্ছি আমার আমার বয়ান সব পত্রিকা ছাপা হয়ে গেছে, সাত সাল যদি ভুলের থেকে তোবা করে, ওনার তিন কেসে ভুল পাওয়া গেছে, উনি মনগড়া তফসির করে, বলেন এক নম্বর ভুল কি? মনগড়া তফসির। দুই নম্বর ভুল হলো উনি এমন ভাবে তবলিগকে ফুটাই তোলে যে দিনের অন্য যত কাজ আছে ওইগুলো সব বেকার হয়ে যায়, মাদ্রাসাও বেকার, এই ওয়াজমা ফিলো বেকার, সব বেকার, এটা সমস্যা না, তবলিগ ফুটাই দিতে এগুলো নষ্ট করার দরকার আছে? তবলিগের গুরুত্বের কি কোনো কম আছে? কোন আছে ওইগুলো বলেন, ওইগুলো বলতে আপনি এইগুলোকে ছোট করতেছেন কেন? উনি যদি একমাত্র মসজিদ ভিত্তিক যে কাজ হয় এটা দিনের কাজ, আর কোনটা দিনের কাজ না, তা আমাদের তো মসজিদ হইতেছে না, তাহলে আমরা বিকেল থেকে এই বন্ধু যা করতেছি সব হিন্দুয়ানি কাজ হয়েছে, সব হিন্দুয়ানি কাজ হয়েছে, এগুলো দিনের কাজ হয় নাই, অত উনি এই কথা বলছে। তো মসজিদ ভিত্তিক যে দাওয়াতি মেহনত হয় এইটাই দিনের কাজ, আর কোনটা দিনের কাজ না, ওগুলো বানাওয়াট বলেন না। তো তবলিগ বুঝাইতে দিয়ে উনি দিনের অন্য অন্য কাজকে খাটো করেন, আগের কোন মুরব্বী এটা করেন নাই। তিন নম্বর সমস্যা, ওনার আগে তবলিগের তিনজন মুরব্বী চলে গেছেন, কয়জন? ইলিয়াস রহমাতুল্লাহ, হজরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ, হজরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ, হজরত মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহ। এই তিনজনের তবলিগের যে ধারা, তারা যে নকশার উপরে মেহনত করছেন, ইনি সেই নকশাকে বদলাই দিচ্ছেন, ইনি সেই নকশাকে বদলাই দিচ্ছেন, সে নকশা রাখেন নাই, নতুন নতুন থিওরি দিচ্ছেন, আগে পাঁচ কাজ কি ছিল এখন পাঁচ কাজ কি, মিলাই দেখেন তো কোন মিল, আগে ছিল ফাজাইলে তবলিগ, উনি ফাজাইলে দূরত বাদ করে দিলেন, দিয়ে নাম পাল্টাই দিলেন, কি নাম দিলেন? ফাজাইলে আমাল। এরপরও সহ্য করলেন না, এই কিতাবটা আউট করার জন্য উনি বিকল্প একটা কিতাব খাড়া করলেন, মুনতাকাব হাদিস, ফাজাইলে তবলিগকে আউট করার জন্য বিকল্প একটা জিনিস খাড়া করলেন, তার নাম কি? মুনতাকাব হাদিস। সব তো ষড়যন্ত্রের আওতা হয়েছে, আপনারা বোঝেন কিছু? ওনার আগের তিন মুরব্বীর সাথে ওনার কাজের মিল নেই, উনি বলছেন ওপেন এই কথা যে আগে যে তবলিক হয়েছে পুরোপুরি রসুল্লার নমুনা হয় নাই, আমি এটা রসুল্লার নমুনা আনার চেষ্টা করছি। আগের তিন মুনি ওনার থেকে অনেক বড় আলেম ছিল, উনি তো সাহারানপুরের আলেম আর ইলিয়াস নহদুল্লাহ দেওয়াবন্দের আলেম, উনি তো নিজামুদ্দিনের মারকাজের আলেম, মারকাজের মাদ্রাসায় কোন বড় আলেম তৈরি হয় না, জানেন এই কথা? জানেন কোন মারকাজের মাদ্রাসায় সাধারণত বড় আলেম তৈরি হয় না, উনি সেইখানে আলেম। তো ওনার থেকে বড় বড় আলেম যারা ছিল তারা পুরোপুরি সুন্নত তরিকায় পারল না, উনি সুন্নত তরিকা আনবে সম্ভব কোনদিন? সম্ভব? কটা সমস্যা হলো? কোরআন হাদিস মন গড়া ব্যাখ্যা, দুই নম্বর দাওয়াত ও তবলিগ ছাড়া অন্য কাজকে হেয় করা, তিন নম্বর আগের তিন মুরব্বীর নকশা থেকে হটে যাওয়া। কটা সমস্যা? উনি এই তিন সমস্যা সমাধান করুক, কালকে আমরা ওনাকে বুকে লাগাই দেব। ওনার ব্যক্তির সাথে আমাদের কোন আক্রোশ নেই, খোদার কসম ওনার ব্যক্তির সাথে আমাদের কোন আক্রোশ নেই। ওনার কাজগুলো ভুল, আর ভুল এমন জিনিস নবীজিও বলে গেছে, সাহাবা কেরামও বলে গেছে, খোলাফা রাশিদিনও বলে গেছে, ভুল চলতে দেওয়া যাবে না। স্বয়ং নবীজি বলছেন ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, নবীজি বলে গেছেন আমি যদি ভুলে কোনো ভুল কাজ করি তোমরা আমাকে ঠিক করে দিবা। কি বলে গেছেন? কি বলে গেছেন? ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যে কারণে হুজুরের বিভিন্ন সময় নামাজ দিতে ভুল হয়েছে, সাহাবায় লোকমা দেয় নাই, সাহাবা কেন লোকমা দেয় নাই? তাহলে কি শিখাই গেলেন? কি শিখাই গেলেন? যে আমার ভুল হলেও শিখাইতে হবে। সব কাজ তো ওহিদি করা যায়, উনি জোহরের নামাজ পড়াবেন দেখি ওহি নাজিল হবে, উনি এখন খানা খাবে এটা ওহি নাজিল হবে, তারপর খানা খাবে। উনি নিজেই বলছেন আমার ভুল হলে তোমরা বলে দিবা। দুই নম্বর, আমার বয়ান শেষ, ঘাবড়ায়েন না। দুই নম্বর, ওনার অফাত করে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদের খলিফাতুল মুসলিমিন হইলেন, মুসলমানদের রাষ্ট্রপতি হইলেন, প্রথম ভাষণে তিনি বললেন আমি যদি সহি রাস্তায় তোমাদেরকে পরিচালনা করি তোমরা কি করবে? হ্যাঁ, সবাই বলল আমরা আপনাকে মানব, আমরা রসুল্লাহকে মানছি, আপনি রসুলের জায়গায় আপনাকে মানব। দুই নম্বর প্রশ্ন করলেন আমি যদি কোনো ভুল সিদ্ধান্ত দেই, কোরআন হাদিসের সাথে মিল হয় না, গলত সিদ্ধান্ত দেই তোমরা কি করবা? ওনার পরিষ্কার বললেন আমরা তখন আপনার সিদ্ধান্তকে মানব না, আপনাকে বুঝাই বলবো আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন, তা না হলে তলোয়ার দিয়ে আপনাকে সিধা করে দেওয়া হবে। আমার কথা বুঝতেছেন কিছু? হুবহু এই কথা উসমানের হযরত ওমর থেকে ঘটনা আছে। কার থেকে? তিনি একদিন জুমার নামাজ ঘোষণা করলেন আমি যদি কোরআন সুন্নাহর খেলাফ কোন সিদ্ধান্ত দেই তোমরা কি করবা? আমার ভয় কাঁপতে থাকবা? আমার ভয়ে ওমর তো শেরে খোদা, কাঁপতে থাকবা বসে বসে? একটা যুবক দাঁড়াই গেল, যুবক, সে খাপের থেকে তলোয়ার বের করল, করে ওমরকে দেখাইলো, এই ওমর খলিফাতুল মুসলিমিন এই তলোয়ার দেখে রাখেন, আপনি তো ভুল সিদ্ধান্ত দেন আর আপনাকে বলার পরও না মানেন, আপনাকে এই তলোয়ার দিয়ে সিধা করে দেওয়া হবে, আপনাকে এই তলোয়ার দিয়ে সিধা করে দেওয়া হবে। ইসলাম তার বাপের সম্পত্তি নাই, ইসলাম আল্লাহর বিধান, এখানে বাপের সম্পত্তি না, এখানে শুরু থেকে সিলসিলা চলে আসছে, ভুল হয়ে গেলে ধরাই দাও। তারা মেনে গেছেন, যত বড় দেখতেছেন এজন্য ভুল হয়েছে। আবু হানিফা আমাদের ইমাম, ওনার ভুল হয়েছে, ওনার ছাত্ররা আবু ইউসুফ মোহাম্মদ ওনার ভুল ধরাই দিচ্ছে, আবু ইউসুফ মোহাম্মদ ওনার ভুল ধরাই দিচ্ছে, ভুল ধরা যায় নাই। দেওবন্দের ছাত্র, হ্যাঁ, দেওবন্দের হুজুরের ভুল ধরাই দিচ্ছে কেমনে, ওই ওই ছাত্র ওই হুজুরের বাসায় খাইত, তো হুজুরের বাসায় আমের সিজনে যা কিছু পাক হইত ওর মধ্যে কিছু ওই কাঁচা আমের টুকরা দেওয়া হইত, একটু টকটক লাগে না, মজা লাগে, এটা দেওয়া হত। এই ছাত্র কোনদিন ওই তরকারি খাইত না, ও ডাল ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খাইত, তরকারি যেমনে আসছে এমনে ফেরত যেত। তো হুজুরের বিবি জানাইছে, হুজুর এ আপনি কোন ছাত্র লজিং রাখলেন, এ তো তরকারি একদিনও খায় না, এসে ডাল 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 দিয়ে খেয়ে শেষ করে, ডাল খায় তরকারি খায় না। হুজুরের ছাত্রকে ডাকলেন, বাবা কি সমস্যা, তুই তরকারি খাও না কেন? বল হুজুর এই তরকারির মধ্যে আম দেওয়া হয়, আর আম বর্তমানে যেভাবে বেচা কেনা হয় এটা জায়েজ নেই, গাছে ফল আসার আগেই কি হয়ে যায়, আমের বেচা কেনা হয়ে যায়। অথচ নবীজি গাছে ফল আসার আগে বেচা কেনা করতে মানা করছেন, গলত তরিকায় আম বেচা কেনা হয়, সেই আম এই তরকারির মধ্যে দেওয়া হইতেছে, এটা আমার খাইতে সন্দেহ লাগে তাই আমি খাই না। এই কথা শুনে ওই হুজুর বললেন, বাবা আজকের থেকে তরকারির মধ্যে আর আম পাইবা না, তুমি যখন ভুল ধরাই দিলা তুমিও এটা খাওয়ার দরকার নেই, আমিও অর্ডার করলাম আমি এই আমওয়ালা তরকারি খাব না। ছাত্র ভুল ধরে দিতে কাকে, দেওবন্দের মহাদ্দেশকে, ছাত্র হেন মৌলানা বাস করে নাই, হে হুজুরকে ভুল ধরাই দিছে। হুজুর তারা বেয়াদব কইছিলেন, বেয়াদব কোথাকার, বেশি বুঝোস আমার থেকে বেশি বুঝোস, তোর বাপরে তোর খানদান আমি কয়েক পুরুষ পড়াইতে পারি, এটা কইছিল, হ্যাঁ না মানছিল, তোমার কথা যুক্তিসঙ্গত, তোমার কথা শরীয়ত মত, কিন্তু আমিও ভবিষ্যত আর কি করবো না, এই গলত তরিকায় যে আম বেচা কেনা হয় এই আম তরকারির মধ্যে দিব না, বাজারতে কিনবো না। উনিও সংশোধন হয়ে গেলেন, ওই তালে বেলেমও খাওয়া শুরু হলো। আমার বুঝানোর উদ্দেশ্য নবীজি থেকে এই পর্যন্ত ভুল ধরার সিস্টেম চলে আসে না, নবীজি থেকে এই পর্যন্ত যে যখন ভুল করছে তাকে ঘৃণা করা হয় নাই, ভুল ধরাই দেওয়া হয়েছে, সে মানে নিচ্ছে, এটাই সিস্টেম। কোন ব্যক্তি ভুল করবে তাকে আপনি বলবেন না, একে তো ব্যক্তি পূজা বলে, ইসলামে ব্যক্তি পূজার কোন অবকাশ নেই, ইসলামে ব্যক্তি পূজার কোন সুযোগ নেই, শেরেক, ইসলামে ব্যক্তি পূজা শেরেক, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। হাদিসে আসছে জিন্দা ব্যক্তির কোন বিশ্বাস নেই, তার উপরে যে কোনো বিপদ আসতে পারে, সে বেঈমান হইতে পারে, মুরতাদ হইতে পারে। তো এই পর্যন্ত সিস্টেম চলে আসছে, ভুল হলে ধরাই দিতে হবে, ধরাই দেওয়া হবে। আমার শায়খ হযরত মাওলানা শাহ আবরারুল হক, আমার শায়খ, আমার পীর মুর্শিদ, উনি ওনার উস্তাদকে ভুল ধরছেন, ওনার উস্তাদকে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ, আমার শায়খের উস্তাদকে, আমার শায়খ, আমার পীর মুর্শিদ তার উস্তাদকে হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ তার ভুল ধরছেন। কি ভুল, আমার পীর সাহেব ওনার কাছে বুখারি পড়ছে, আমার পীর সাহেব জাকারিয়া রহমাতুল্লাহ কাছে কি পড়ছেন, সাহারানপুর মাদ্রাসায় বুখারি পড়ছেন। উনি জাকারিয়া রহমাতুল্লাহ বলছেন, হুজুর এই নিম দাড়ি রাখা কি, উনি জবাব দিচ্ছেন এটা রাখা জরুরি, এটা একদম কেটে ফেলে দেওয়া নাজায়েজ। হাজ ওমরে ফারুক এই নিম দাড়ি দ্বারা কেটে ফেলত, তাদেরকে বেত মারতেন, এই জবাব দিচ্ছেন। দিলে আমার শায়খ ওনার উস্তাদকে বলছেন, হুজুর তাহলে আপনি রাখেন না কেন, আপনি যখন ফতোয়া দিলেন এটা রাখা জরুরি, এটা কাটা হারাম, তাহলে আপনি রাখেন না কেন? আপনার তো নিম দাড়ি নেই, বাচ্চা দাড়ি নেই, দেখতেছেন বুখারি পড়ে তাকে লোকমান দিচ্ছে, আমার শায়েখ, আমার পীর মুর্শিদ। উনি রাগ হয়েছিলেন, জাকারিয়া রহমাতুল্লাহ রাগ হয়েছিলেন, কেউ বলতে পারবেন? রাগ হয় নাই। তিনি যখন বাবা আল্লাহ আমারে নিম দাড়ি দেন নাই, আমি কাটি নাই, আমি কাটি নাই, কিন্তু কেন যেন আমার নিম দাড়ি হয় নাই, এই দাড়িটা গজায় নাই, তাই আমি রাখতে পারি নাই। তুমি মনে করছো ছিল, আমি কেটে ফেলছি, তা না, হয় নাই। তা না হইলে কিছু লাগাই দিতে হবে নাকি? নিম দাড়ি না হলে কিছু সুতো টুতো দিয়ে মানে জয়েন্ট করতে হবে? এমন মশলা তো নেই। আমার বলার উদ্দেশ্য হলো, ছাত্র যার কাছে বুখারি পড়ে তাকে ভুল ধরতেছে, তিনি অসন্তুষ্ট হয়েছে, কোন সহি লোক ভুল ধরলে অসন্তুষ্ট হয় না, দোয়া দেয়, ধন্যবাদ দেয়, শুক্রিয়া জানায়, বাবা তুই ভুলটা ধরাই দিস, তুই ভুলটা ধরাই দিস। আমার অন্তত 40 খান বাংলা কিতাব আছে, কয়খান? 40 খান বাংলা কিতাব আছে, সব কিতাব শুরুতে লিখছি, ভাই কোন ভাইয়ের যদি ভুল নজরে আসে দয়া করে আমাকে জানাই দিবেন, যেন সামনের এডিশনে আমি সংশোধন করে দিতে পারি। বুঝতেছেন আমার কথা? আমাদের ভুল ধরে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ জানাইতেছি, দরখাস্ত জানাইতেছি, বিনীত অনুরোধ জানাইতেছি, ভাই ভুল ধরাই দেন, আমার ভুলের দ্বারা মানুষ গোমরা না হোক, আমি একটা ভুল করছি, এটা পড়ে পড়ে কত লোক গোমরা হবে, আসে দায় দায়িত্ব আমার উপর আসবে, আমাকে ভক্তি করে দেখে আমার কিতাবে যা লেখা আছে তাই বিশ্বাস করে, অথচ দেখি ভুল, তাহলে ওই লোক উল্টা করলো, ওনার দায়িত্ব কার উপর আসবে? আমার উপরে। এই জন্য আমি চাই আমার হায়াতে আমার কিতাবে কোথাও কোন ভুল থাকলে কোন তালেবেল যদি ধরাই যায়, আমার এক তালেবেল আমাকে ভুল ধরাই দিছে, জানেন আমার এক ছাত্র আমার ভুল ধরাই দিছে, কি হুজুর আপনি খানা খাওয়ার দোয়া লিখছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, খেয়াল করছেন এই দোয়া আপনি লিখছেন, ওই ছাত্র লিখছে হুজুর আমি অনেক কিতাবে তালাশ করলাম কিন্তু মিনাল মুসলিমিন মিনাল তো পাইলাম না, এটা আপনি কোন কিতাবে পাইছেন একটু রেফারেন্স দিলে ভালো হতো। আমি তালাশ করতে আরম্ভ করলাম, আমি তালাশ তালাশ করে দেখি কোন কোন কিতাবে নেই। আমাদের মাদ্রাসায় উলুমুল হাদিস বিভাগ আছে, মানে হাদিসের হাজার হাজার কিতাব, হাদিসের হাজার হাজার কিতাব, 15-20 জন ছাত্র ওইগুলো পড়ে, ওদেরকে দায়িত্ব দিলাম তোমরা বের করো মিনাল কোথায় আছে, এরা কয়েক সপ্তাহ মেহনত করলো, কেউ মিনাল বের করতে পারলো না, কেউ মিনাল বের করতে পারলো না, কি আছে? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, এই আছে। বুঝছেন আমার কথা? খানার দোয়া বুঝতে পারছেন? এখন থেকে তো এটা পড়তে হবে, অজমাহিল কি জন্য? ভুল ঠিক করার জন্য, ভুল যদি ঠিক না হয় অজমাহিল বেকার, অজমাহিল বেকার। কি দোয়া পড়তে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, ধরতে পারছেন আপনারা? এটা পড়বেন তো, মিনাল বাদ দিতে হবে, এবং যে যেখানে বলবেন বলে দিবেন মিনাল নেই। এটা কিভাবে ঢুকে গেছে আল্লাহ জানে, এই মিনালটা কিভাবে ঢুকে গেছে আল্লাহ জানে, আল্লাহ রসুল শিখান নাই, কোন হাদিসের কিতাবে নেই। আমার ছাত্র আমাকে ভুল ধরছে, আমি কি শুকরিয়া জানাইছি না বদ দোয়া দিছি? বলেন সেই ছাত্র শুক্রিয়া জানাইছি না বদদোয়া দিছি? হ্যাঁ, শুক্রিয়া জানাইছি। তাহলে কি বোঝা গেল? ইসলামে ভুল ধরার নিয়ম, যার ভুল হবে তার মেনে নেওয়ার নিয়ম। শুধু ভুল মেনে নিলাম কইলে হবে না, ভুল মেনে নিলাম কইলে হবে না, উল্লেখ করতে হবে, ভাই আমি এই কইছিলাম, এই কথাটা ভুল ছিল, ওর জায়গায় এই কথাটা ঠিক। যেখানে যেখানে ভুল বলছেন ওইখানে ওইখানে ঘোষণা দিতে হবে, তখন আপনার ভুলের তওবা হবে, এছাড়া ভুলের তওবা হবে না। তাহলে সাত সাপ মাওলানা সাদ সাহেব অনেক উচ্চ খানদানের লোক, যে খানদানের দিনের জন্য অনেক কুরবানি, আমরা ধারে কাছে পৌঁছতে পারবো না। কিন্তু যে কোনো কারণে হোক, বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক, ওনার কিছু ভুল হয়ে গেছে, ওনার কিছু ভুল হয়ে গেছে। দারুল দাওবান সাহারানপুর আমার শায়খের খলিফা হাকিম কালিমুল্লাহ সাহেব, এনারা সকলেই ভুলগুলো ধরাই দিচ্ছেন, ভুলগুলো ধরাই দিচ্ছেন। এখন বাকি আছে শুধু বিভিন্ন বড় বড় ইস্তেমায় ওইগুলো স্বীকার করা, ভুলগুলো যদি ভুলগুলো স্বীকার করে নেয়, ওনার সাথে আমাদের কোন দ্বন্দ্ব থাকবে না, কোন মতবিরোধ থাকবে না, ওনাকে বুকে মিলাই নিব, বুকে বুকে মিলাই নিব, ওনাকে বাংলাদেশে আসার জন্য দাওয়াত দিব, আমি এক নম্বর দাওয়াত দেওয়ার জন্য দাঁড়াবো, এক নম্বর আমি দাঁড়াবো। কিন্তু এই ভুলগুলো বহাল থাকা অবস্থায় কিছুই হবে না, কিছুই হবে না। যত বড় ব্যক্তিত্ব হোক, সাহাবায়ে কেরাম থেকে বড় হইতে পারবে না। তারাই বলছে আমরা জিন্দা অবস্থা আমাদেরকে মানবা না, কারণ জিন্দা লোকের বিশ্বাস নেই, জিন্দা লোক বেইমান হইতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবি, তিনি নিজেকে ফলো করতে মানা করছেন, বলছেন যারা ইমান নিয়ে চলে গেছে তাদের ফলো করো, আমি এখনো জিন্দা আছি, জিন্দা মানুষের বিশ্বাস নেই, মুরতাদ হইতে পারে। সাহাবাকেরা বলতেছে জিন্দা মানুষের বিশ্বাস নেই, একটা লোক ভুল করবে আর ভুল সহ আমরা কোলে নিব, হবে হবে? বাচ্চার গায়ে নাপাক লেগে যায়, মা কি নাপাক অবস্থায় কোলে নেয় না নাপাক থেকে পাক সাফ করে নেয়? আরে বলেন না কেন, মায় নাপাক অবস্থায় কোলে নেয় না পাক সাফ করে? উনি পাক সাফ হয়ে যান, খোদার কসম, কোন বিদ্বেষ থাকবে না, কোন বিদ্বেষ থাকবে না। অনেক কুরবানি আছে ওনার ওনার খানদানের, কিন্তু ভুল মানা যাবে না, ভুল মেনে নিলে ইসলাম থাকে না, কোরআন থাকে না, সুন্নাহ থাকে না, হাদিস থাকে না, ইজমা থাকে না, কিয়াস থাকে না, পুরা দিন ইসলাম দরহাম বরহাম হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ইসলামের অস্তিত্ব হয় না। উনি একটা করলো, আমি একটা করলাম, ওই হুজুর একটা করলো, ওই হুজুর একটা করলো, আমরা বড় ভুল ধরে ভুল এই কইতে পেতে সব চোখ বন্ধ করে রাখলাম। আখের ইসলামের কিছু থাকবে? যা থাকবে ভুলের ঘাটতি, যা থাকবে কি থাকবে? ভুলের ঘাটতি, ইসলামের কিছুই থাকবে না। এই জন্য ভুল হওয়া কোনো দোষের না, ধরাই দেওয়া কোনো দোষের না, স্বীকার করাও কোনো দোষের না। কেন স্বীকার করতে দেরি করতেছে? আল্লাহ ভালো জানে, আমরা জানি না। স্বীকার করুক, সবগুলো স্বীকার করতে হবে, বড় বড় ইস্তেমায় স্বীকার করতে হবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। কাজেই তার আগ পর্যন্ত আমরা যারা বাংলাদেশের লোক আছি, বাংলাদেশের কাজ সামলান, আমরা যারা বাংলাদেশি আছে বাংলাদেশের কাজ সামলান, ওলামায়ে কেরামকে জিম্মাদারি দেন, তাদের সাথে বিদ্বেষ রেখেন না, তাদের সাথে ষড়যন্ত্র করেন না। কাকরাইলে কিছু লোক ওলামাদের সাথে ষড়যন্ত্র করতেছে, তারা আলেম না, কিন্তু ওলামাদের কথা মানতেছে না, ষড়যন্ত্র করতেছে। এইভাবে কি তবলিগ হবে? এইভাবে দিন কায়েম হবে? আর আমাদের এলাকার কিছু তবলিগ বাহক আছে, ওই গলত কাজগুলো সমর্থন করতেছে। আমাদের প্রত্যেকের এলাকায় কিছু যুবক আছে, এরা কিছু বুঝতে রাজি না, শুনতে রাজি না, অমুক গুলের উর্ধে হয়ে গেছে, সে যা কয় তাই মানতে হবে। ব্যক্তি বোঝায় লিপ্ত আছে, ব্যক্তি বোঝায় লিপ্ত আছে। আমাদের কিছু যুবক, আমাদের কিছু যুবক ব্যক্তি বোঝায় লিপ্ত আছে। এইগুলো ছেড়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা ওলামাদের নেতৃত্ব মেনে সহি তবলিগ করার জন্য তৈরি হয়ে যাই। রাজি আছি? আগামী বছর বিশ্ব ইজতেমার তারিখ কেমন জানি? জানেন আগামী বছর বিশ্ব ইজতেমার তারিখ কি? 18-19-20 জানুয়ারি, 18-19-20 জানুয়ারি প্রথম পর্ব। এবারে দুই তিন দিন গ্যাপ থাকবে, দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে। আগামী বছর বিশ্ব ইজতেমার তারিখ কি? সবাই লেখেন, সবাই লেখেন, বাংলাদেশের সবার কাছে পৌঁছাই দেন। আগামী বছর বিশ্ব ইজতেমার তারিখ পয়লা পর্ব 18-19-20 শুক্রবার শনিবার রবিবার। এর বিরুদ্ধে যদি কেউ বলে তার মন গড়া ব্যাখ্যা গ্রহণ করা হবে না, তার মন গড়া মতামত মানা হবে না। এটা ইজতেমার ময়দানে ফয়সালা হয়েছে, ইজতেমার দ্বিতীয় পর্বে ফয়সালা হয়েছে, এইটাই মানতে হবে, এইটাই হবে। এর বাইরে কোন ফয়সালা, কারো ব্যক্তিগত ফয়সালা, হ্যাঁ মূর্খ লোকদের ফয়সালা কখনো মানা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার এবং মানবার তৌফিক দান করুক। আর কেউ বলবে? سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رب العالمين মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের মাতা পিতা, আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের আত্মীয় স্বজন বিবি বাচ্চা, আমাদের আসাতেদা মাশায়েখ সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ বিশেষ করে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে, আল্লাহ তাদের কবরকে নূরে ভরে দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের মধ্যে যারা এখনো হায়াতে আছে, যারা এখনো হায়াতে আছে, তাদেরকে ইমানি জিন্দেগি দান করো, সুন্নতি জিন্দেগি দান করো, পকাপোক্তা ইমান অর্জন করার তৌফিক দান করো, দাওয়াতের লাইনে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করো, হালাল রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমাদের সকলের নেক মকসুদগুলো পুরা করে দাও। দাম্পত্য জীবনে আমাদের সকলকে সুখী করে দাও। সন্তানদেরকে আনুগত্যশীল বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, আরো যে কোন রকমের কষ্ট আছে, আল্লাহ সবার পেরেশানিকে আল্লাহ দূর করে দাও, সবার পরেশানিকে দূর করে দাও, আল্লাহ সবার পরেশানিকে দূর করে দাও। এ আল্লাহ অসপুর এই কওমি মাদ্রাসার উসিলায় প্রত্যেক বৎসর আমরা দিনের কিছু কথা শুনতে পেতেছি, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে দাও। কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। হে আল্লাহ, এই মাদ্রাসাকে সুন্নতের মরকাজ বানায় দাও, এই মাদ্রাসাকে দাওয়াতের মরকাজ বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে যা কিছু প্রয়োজন তোমার খাজানায় গায়েব থেকে ব্যবস্থা করে দাও, তোমার নেক লোকদেরকে হালাল মাল নিয়ে আগায় আসার তৌফিক দান করো। এই মাদ্রাসা যারা উস্তাদ আছে, আল্লাহ ছাত্র আছে, শুভাকাঙ্ক্ষী আছে, মুহিব্বিন আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও, আল্লাহ সকলকে মাফ করে দাও, আল্লাহ সকলকে তোমার অলির কাতারে সামিল করে নাও। ইয়া রব্বুল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে দান করো, যত অকল্যাণ থেকে মুক্তি চেয়েছেন মুক্তি দান করো। এ আল্লাহ, বাংলাদেশকে খায়ের বরকতের দেশ বানায় দাও, রহমত ও শৃঙ্খলার দেশ বানায় দাও, দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও, উলামা এবং মুসলমানদের অবস্থান মজবুত করে দাও, আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র নস্যাত করে দাও। আল্লাহ সৌদিকে রক্ষা করো, প্রত্যেক দিন তারা এক এক পা করে ধ্বংসের দিকে আগাইতেছে, আল্লাহ তুমি এটা বন্ধ করে দাও, তাদেরকে হেদায়ত নসিব করো, আল্লাহ কাফেরদের চক্র থেকে তাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করো। ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তবলিগের মধ্যে যে কাশমাকাশ চলতেছে, আল্লাহ এটাকে দূর করে দাও। এ আল্লাহ, সাথ সাথকে আল্লাহ রুজু করার তৌফিক দান করো। আল্লাহ আবার একসাথে সবাইকে আল্লাহ নিজামুদ্দিনের মরকাজে বসে কাজ করার জন্য সুরত করে দাও। আল্লাহ সুরত করে দাও, আল্লাহ তোমার কাছে সুরতের কোনো অভাব নেই, আল্লাহ তোমার কুদরত দ্বারা তুমি আবার জোর পয়দা করে দাও। পুরা দুনিয়ায় তোড় পয়দা হয়ে গেছে, দুই টুকরা হয়ে গেছে, গিবত শিকায়ত হইতেছে, মার্কাল ডবল ডবল হয়ে গেছে, মারামারি হইতেছে, আল্লাহ কাফেররা হাসাহাসি করতেছে, তুমি এই অবস্থাকে বন্ধ করে দাও। আল্লাহ মুসলমানদের এই দুরবস্থাকে বন্ধ করে দাও। আল্লাহ এক ব্যক্তির কারণে মুসলমানরা দুই টুকরা হয়ে যাবে, আল্লাহ এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ তাকে সহি বুঝ দান করো, মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ, তোমার দরবারে যখন আমাদের যাওয়ার সময় হবে, আমাদের প্রত্যেককে কালেমার সাথে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين no.
আমরা সবাই মসজিদে কাফার দোয়া পরে উঠি, আর আমাদের ছাত্র ভাইয়েরা সবাই আমাদের যে বিছানাগুলো আছে এগুলো উঠাতে হবে।